10ই অক্টোবর 2019 মাসিক ইস্তেমায় খোলাফায়ে কেরামের বয়ান, যাতে প্রত্যেকেই নিজেদের আল্লাহমুখী জীবনের মূল হযরতজির ইসলাহ ও তরবিয়ত এবং এহসান ও অবদানের কথা অতি সংক্ষিপ্ত পরিসরে পেশ করেছেন। শুনলে ইনশাআল্লাহ অনেক বেশি ফায়দা হবে। বাইতুল হক জামে মসজিদ ঢাল কানাগর ঢাকা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় মেহরবানি, মাস ঘুরে আবার আমাদের সামনে মাসিক ইজতেমা এসে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতুবে আলম আরবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুমের এই মসজিদে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইজতেমা হয় আলহামদুলিল্লাহ। আজকে সেই মাসিক ইজতেমা, মাসিক ইজতেমার কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আসার বসার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, নাজমে তালিমাত জামিয়া রব্বানী আরাবিয়া নারায়ণগঞ্জ, আমাদের হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের খলিফা।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما مثل الجليس الصالح والجليس السوء كحامل المسك ونافخ الكير. فحامل المسك إما أن يحذيك أو تبتاع وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. محترم حاضرين, কোরআনে পাকের অংশবিশেষ তেলাওয়াত করা হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভাণ্ডার থেকে দুখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে আয়াতে পাক ও হাদিস শরীফের পরিপূর্ণ নূর এবং বরাকাত নসিব ফরমান এবং আমাদের সকলকে এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যিকার অর্থে যারা আমাকে ভয় করে সেই সকল সত্যবাদী বান্দাদের সাহচর্য অবলম্বন করো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা, যাকে আরবিতে বলে তাকওয়া, এই তাকওয়া বা খোদা ভীতি, আল্লাহর ভয়, এটা কি জিনিস? হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, মুফাসসিরিনে কেরাম তো তাকওয়ার অর্থ বলেন ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ আল্লাহর রসুল যে বিষয়ে আদেশ করেন সেগুলো করা আর যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে আল্লাহ আল্লাহ রসুল যেগুলো নির্দেশ করছেন সেগুলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা, আর যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলো হলো হারাম এবং মাকরু কাজগুলো। তো হারাম ও মাকরু কাজগুলো করলে গুনাহ হয়, এমনি ভাবে ফরজ ওয়াজিব ও সুন্নাতে মুয়াক্কাদা তরক করলেও গুনাহ হয়। এই হিসেবে এক কথায় তাকওয়ার অর্থ হয় যে তাকওয়া হলো গুনাহ থেকে বাঁচা, গুনাহ মুক্ত জীবন যাপন করা, জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। গাউসে জামানা আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতওয়ালা করাচিও এই একই ব্যাখ্যা করেছেন তাকওয়ার। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া কা মাফহুম ইয়ে হে কে জিন বাতু সে আল্লাহ নারাজ হতে হ্যায় উন বাতু কে তকাজা কে বাওজুদ উন পর আমল না করনে কে গম উঠা লে আর জখম হসরত খা লে, উসি কা নাম তকওয়া হে আর উসি সে আল্লাহ মিলতা হে। এ বিষয়ে হযরতওয়ালা শেয়ারও বলেছেন, জখম হসরত হাজার খায়ে হ্যায় তব কহীন যা কে উনকো পায়ে হ্যায়, উন হসিনো সে দিল বচানে মে মেনে গম ভি বড়ে উঠায়ে হ্যায়। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে সকল বিষয়ে আল্লাহ পাক অসন্তুষ্ট হন সে সকল বিষয়ে অন্তরের মধ্যে আগ্রহ এবং খাহেশ থাকা সত্ত্বেও সেগুলো থেকে বেঁচে থাকার যেই মনে কষ্ট এবং আঘাত এবং চোট, এইটা সহ্য করা, এটাই হলো তাকওয়া। এর দ্বারাই মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে, আল্লাহকে পায়। তো তাকওয়ার অর্থ গুনামুক্ত জীবন যাপন করা এবং এর মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব এবং প্রিয় বান্দা হলো কেবল তারাই যারা গুনামুক্ত জীবন যাপন করে, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহকে রাজি রাখে, এক মুহূর্ত আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কাজ করে না, এরা হইল আল্লাহ পাকের ওলি। তো হযরত ওয়ালা দামাত বরকাতুহুম বলেন যে আল্লাহ তাআলা এখানে গুনামুক্ত থাকতে বলছেন, যে তোমরা গুনামুক্ত থাকো, গুনামুক্ত জীবন যাপন করো। অন্য আয়াতে বলছেন যে যারা গুনামুক্ত থাকে এরা আমার ওলি। এর অর্থ এটাই দাঁড়ায় যে গুনামুক্ত জীবন যাপন করা তথা আল্লাহর ওলি হওয়া এটা ফরজ। আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ করেন উসুলি ভাষায় সেটা ফরজ হয়, আল আমরুল উজুব। অতএব আল্লাহ পাক মুত্তাকি হওয়া, গুনামুক্ত জীবন যাপন করাকে ফরজ করছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন যে প্রত্যেক মুসলমানের উপরে ওলি হওয়া ফরজ। এমনকি আল্লাহ পাক কোরআনে পাকের শুরুতে সূরা বাকারার প্রথম অংশেই এই কথাই বলেছেন যে কোরআন নাজিলের মাকসাদই হইল যেন প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের ওলি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত, অর্থাৎ আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য, গুনামুক্ত জীবন গড়ার জন্য রাহনুমা এবং পথ প্রদর্শক হল কোরআন পাক। হযরতওয়ালা দামাত বরাকাতুম বলেন যে লোকেরা কোরআন পড়ে, কেউ মুফাসসির হওয়ার জন্য কোরআন পড়ে, কেউ মুফাক্কির হওয়ার জন্য কোরআন পড়ে, কেউ গবেষক হওয়ার জন্য কোরআন পড়ে, কেউ ইসলামী চিন্তাবিদ হওয়ার জন্য কোরআন পড়ে, কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মুফাসসির হওয়ার জন্য না, মুফাক্কির হওয়ার জন্য না, গবেষক হওয়ার জন্য না, চিন্তাবিদ হওয়ার জন্য না, মুত্তাকি হওয়ার জন্য। কোরআন পাকের প্রথম সূরার শুরুতেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো যারা মুত্তাকি হইতে চায়, যারা আল্লাহ পাকের মাহবুব এবং প্রিয় হইতে চায়, আল্লাহ পাকের ওলি হইতে চায়, তাদের জন্য পথ প্রদর্শক। কি আজীব কথা, এই কথা কই পাব। অনেক তফসির মুতালা করা হয়েছে, অনেকের ওয়াজ এবং বয়ানাত শোনার তৌফিক হয়েছে, কিন্তু এইভাবে কোরআন পেশ করা, এইভাবে দিন পেশ করা, এটা একমাত্র হযরতওয়ালা দামাত বরাকাতুহুমের মধ্যেই আমরা পেয়েছি। যে হযরত ওয়ালা যে কথাটা বললেন এমন কথা দুনিয়ার কোথাও শুনি নাই। হ্যাঁ, মানুষ মুফাসসির হওয়ার জন্য কোরআনের তাফসীর পড়ে, এটাই স্বাভাবিক। কোরআনের তরজমা শেখার জন্য কোরআন পড়ে, এটাই স্বাভাবিক, আমরা দেখি। কিন্তু হযরত ওয়ালার নজর কোথায়? হযরত ওয়ালা বলেন যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন মুফাক্কির বা মুফাসসির হওয়ার জন্য না, কোরআন নাজিল করেছেন আল্লাহর ওলি হওয়ার জন্য। শুধু আল্লাহর ওলি হওয়ার জন্যই কোরআন নাজিল করেছেন। হ্যাঁ, হযরত ওয়ালার মুখে এই কথা সর্বপ্রথম শুনেছি। হযরত ওয়ালার এক মুহাদ্দিসদের মধ্যে একজন এই কথাই শেয়ারের মাধ্যমে পেশ করেছেন। যে সর্বপ্রথম হে আল্লাহর ওলি, আপনার জবানেই এই পায়াম, এই সংবাদ আমরা শুনেছি। কে ওলি, কে বিলায়ত ফরজ বাসত বর্তমান, যে প্রত্যেক মুসলমানের উপর ওলি হওয়া ফরজ। এই আন্দাজের বয়ান, এই আন্দাজে বয়ান যে আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের উপরে ওলি হওয়া ফরজ করছে, কোনদিন শুনি নাই। হযরত ওয়ালাই প্রথম বলছেন। এবং কুরআন নাজিলের মাকসাদ হইল মানুষকে ওলি বানানো, মুত্তাকি বানানো। আল্লাহ এবং আল্লাহর রসুল চান প্রত্যেকে মুত্তাকি হয়ে যাক, প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাক। কারোর জন্য এটা জায়েজ নাই যে সে ওলি না হয়ে থাকবে। আজীব কথা, ছোটকালে ওলামায়ে কেরামের মুখে, আউলিয়া কেরামের আহওয়াল যখন শুনতাম, তখন মনে হইত যে আল্লাহ পাকের ওলি যারা, উনারা আল্লাহ পাকের কত প্রিয়, কত আপন। উনাদের মতো এরকম মাকাম হাসিল করা যেত, উনাদের মতো আমরা ওলি আল্লাহ হইতে পারতাম। কিন্তু এই জামানায় যে ওলি হওয়া সম্ভব, এটাই তাসাব্বুরে আসত না। কারণ যেখানে ওয়াজ শুনতাম, বয়ান শুনতাম, কেউ বলতো না যে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, তোমরা মুত্তাকি হয়ে যাও, এই জামানা ওলি আল্লাহ হওয়া সম্ভব। মনে করতাম আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ, জুনায়দ বাগদাদি রাহেমাহুল্লাহ, বাইজিদ বুস্তামি রাহেমাহুল্লাহ, ওনারা আগের যুগে ছিলেন, আগের যুগে হয়তো ওলি হওয়ার মতো পরিবেশ ছিল, ওই সময় ওলি হওয়া সম্ভব ছিল। এখন মনে হয় বিলায়েতের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালার ওসিলাই এই কথা শোনার সৌভাগ্য হইল যে ওলি হওয়া এর দরজা বন্ধ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্তর জন্য ওলি হওয়ার দরজা খোলা থাকবে। ওলি হওয়া শুধু সম্ভবই না, বরং প্রত্যেক মুসলমানের উপরে ওলি হওয়া ফরজ। এইভাবে দিন বোঝানোর মতো ব্যক্তি আমরা হযরত ওয়ালা দামাত বরকাতহুম কে পেয়েছি। আমি যখন 1998 সালে প্রথমে ঢাকা আসলাম, নাহবে মীর পড়ি, তখন আমার এক আত্মীয় উনি বললেন যে ভাই চলো তোমাকে এক আল্লাহওয়ালার কাছে নিয়ে যাই। তো ওনার সাথে আসলাম, তখন ওখানে ছাপড়া মসজিদ ছিল। ছাপড়া মসজিদে হযরত ওয়ালা দামাত বরকাতহুম জুমার পরে বয়ান করতেন, জুমাতেও বয়ান করতেন এখনকার মতোই। জুমার পরে বিশেষ মজলিস হত, ওই মজলিসে যখন প্রথম নজর হযরত ওয়ালা দামাত বরকাতহুমকে দেখলাম, ওই প্রথম নজরেই হযরত ওয়ালার প্রতি এক বিশেষ মহব্বত হয়ে গেল। এরপরে যখন বয়ান শুনলাম, এমন মনে হইল যে জিন্দেগিতে আর কোনদিন মনে হয় বয়ানই শুনি নাই। ওই ছোটকাল থেকেই দিলের মধ্যে একটা পিপাসা যে ওলি, ওলি হয় কিভাবে। তো হযরত ওয়ালার মুখেই প্রথম শুনলাম যে ভাই গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত জীবন যাপন করো, মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও। ওলি হওয়া শুধু সম্ভবই না, ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত শুধু খোলাই না, বরং ওলি হওয়া এখনো সম্ভব, শুধু সম্ভবই না, আল্লাহ তাআলা ওলি হওয়া ফরজ করছেন, প্রত্যেক মুসলমানের উপরে ওলি হওয়া ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহেরি বাতিনি সব রকমের গুনাহ ছেড়ে দাও, সব রকমের গুনাহ ছেড়ে দাও। তাহলে সব রকমের গুনাহ ছেড়ে দেওয়া ফরজ, আর যে গুনাহ ছেড়ে দেয় সেই মুত্তাকি হয়ে যায়, সেই আল্লাহর ওলি হয়ে যায়। তো আল্লাহর ওলি হওয়া ফরজ। অনেক বায়ানাত শুনছি, কিন্তু সর্বপ্রথম হযরত ওয়ালার মুখে শোনার তৌফিক হইছে যে আমরা থেকেও পরহেজ করতে হয়। আউয়ালান আজ তুশানি দম ইসাখুন, আউয়ালান আজ তুশানি দম ইসাখুন, বর আমার দহম নজর হরগিজ মাকুন। হযরত ওয়ালা দামত বরকা, তুমি ওই ব্যক্তি যার মুখে সর্বপ্রথম শোনার তৌফিক হয়েছে যে আমরাত সুস্থ বালকদের দিকেও তাকানো যাবে না। হযরত ওয়ালার মুখে প্রথম শুনলাম, তার মানে যে বিষয়টা নতুন তা না, ফতোয়া শামির মধ্যে আছে, অনেক কিতাবে এই কথা আছে, আমরাদের দিকে দৃষ্টি করা যাবে না, আমরাদের থেকে ওই রকমের এহতিয়াত করতে হবে, নারীদের থেকে যেরকম এহতিয়াত করতে হয়। কিন্তু এই কথার চর্চা কোথাও দেখা যায় নাই। সর্বপ্রথম হযরত ওয়ালার মজলিসে প্রথম দিন যে হযরত ওয়ালার মজলিসে বসলাম, ওই মজলিসে হল হয়ে গেল যে কোনো গুনাহ করা যাবে না এবং কোন ধরনের দিক কুদৃষ্টি এটা করা যাবে না। নারীদের প্রতি যেমন কুদৃষ্টি করা হারাম, কোন সুস্থ বালকের দিকেও কুদৃষ্টি করা হারাম, তাদের থেকেও ওই রকম এহতিয়াত করা চাই যেরকম নারীদের থেকেও এহতিয়াত করা চাই। কুকর্ম যেমন নারী পুরুষে হয়, কুকর্ম তো পুরুষ পুরুষেও হয়, তাহলে নারীদের থেকে যদি এহতিয়াত করতে হয়, পুরুষদের থেকেও ওই সকল পুরুষদের থেকেও এহতিয়াত করতে হবে যাদের ব্যাপারে দিলের মধ্যে খারাপ খেয়ালাত আসে, যাদের প্রতি আকর্ষণ হয়। তো হযরত ওয়ালা দামত বরকাত উমেরি জবানে এই কথা সর্বপ্রথম শোনা গেল এবং সর্বপ্রথম জীবনে আশ্বস্ত হওয়া গেল যে এই জামানায়ও আল্লাহর ওলি হওয়া সম্ভব। বরং খুশির খবর হইল যে ওলি হওয়া শুধু সম্ভবই না, প্রত্যেক মুসলমানের উপরে ওলি হওয়া ফরজ। ওলি হওয়া যদি ফরজ হয় তাহলে কোন মুসলমানের জন্য এই সুযোগ নাই যে আমি ওলি না হয়ে থাকব। আল্লাহ পাক এই সুযোগ রাখেন নাই, আল্লাহ পাক ফরজ করে দিছেন ইত্তাকুল্লাহ, তোমরা মুত্তাকি হয়ে যাও, একেবারেই পাক পবিত্র জীবনওয়ালা হয়ে যাও, পুরাটাই আমার হয়ে যাও, কিছুটা আমার কিছুটা আরেকজনের এমন থাকো না, পুরাটা আমার হয়ে যাও। হযরত ওয়ালা বলেন বান্দা তো তাকেই বলে যে মাহবুবে পাকের হাতে বান্দা থাকে, বন্দী হয়ে থাকে। আমরা আল্লাহ পাকের বান্দা, আমাদের জন্য এক মুহূর্ত আল্লাহ পাকের বন্দী দশা থেকে মুক্ত হওয়া উচিত না। হযরত ওয়ালা দামত বরকাতুমের মুখে বারহা আমরা এই শের শুনেছি, বরবাদ মোহাব্বত কো বরবাদ না করেন, বরবাদ না করেনগে মেরে দিলে সাদ না সাদ কো সাদ করেনগে। হ্যাঁ, আল্লাহর মোহাব্বতে যারা নিজেদের জীবনকে উৎসর্গিত করে, নিজের খাহেশাতের মোকাবেলা করে গমে হাসরত এবং দুঃখ কষ্ট বরদাস্ত করে, আল্লাহ তাআলা তাদের এই দুঃখ কষ্ট আল্লাহর জন্য যে কষ্ট করে এটা বৃথা যেতে যান না, দেন না। আল্লাহ তাআলা বান্দা যখন তার জন্য সমস্ত আগেয়ার থেকে নিজেকে বাঁচায়, যাবতীয় পাপ কাজ থেকে বাঁচায়, তখন আল্লাহ তাআলা তাকে নিজের মাহবুব বানায় নেন। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, হে মুসলমানগণ, তোমরা মুত্তাকি হয়ে যাও, গুনামুক্ত জীবন যাপন করো, অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যাও। এখন প্রশ্ন হইল, আল্লাহর ওলি কিভাবে হব? আল্লাহর ওলি হওয়া ফরজ করছেন। আল্লাহ পাক এই আয়াতের পরবর্তী অংশে বলে দিতেছেন, ওকুনু মাস সাদিকিন। মুত্তাকি হবা কিভাবে? কুনু মাস সাদিকিন, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, যারা গুনামুক্ত জীবন যাপন করে, আল্লাহ পাকের ওই সমস্ত পেয়ারা বান্দা, ওই সমস্ত সত্যবাদী বান্দাদের সান্নিধ্য অবলম্বন করো, তো তুমিও তাদের মতো হয়ে যাবা। হাদিসে পাকের মধ্যে আসছে, আল মারউ আলা দীন খালিলি, মানুষ তার বন্ধুর যেই ধর্ম হয় তারও সেই ধর্ম হয়, বন্ধুর জীবন যাত্রা যেমন হয় তার জীবন যাত্রাও তেমন হয়, বন্ধুর চাল চলন আখলাক চরিত্র যেমন হয় তার চাল চরিত্র আখলাকও তেমন হয়। সুতরাং ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, তোমাদের প্রত্যেকেই যেন কাকে খলিল বানাইলাম, কাকে বন্ধু বানাইলাম, কাকে অন্তরঙ্গ বন্ধু বানাইলাম, এটা যেন চিন্তা ভাবনা করে। অর্থাৎ সৎসঙ্গ, ভালো লোকের সহবত, আল্লাহওয়ালাদের সহবত, আর এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসি সালেহ ওয়াল জালিসি সাউ কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী এর উদাহরণ হইল আতরওয়ালা আর হাপরওয়ালার মতো। আতরওয়ালা কস্তুরিওয়ালা, তার কাছে যদি তুমি বসো তো তোমাকে একটু আতর যদি লাগায় দেয়, লাগাই দিল, উপকৃত হইলা, পয়সা থাকলে আতর কিনা নিলা, কমপক্ষে যদি আতর লাগায় নাও দেয়, কিনতে নাও পারো, কমপক্ষে তার কাছে যে কিছুক্ষণ থাকলে এই কারণে তুমি সুগন্ধি দ্বারা উপকৃত হবে, সুগ্রাণ পাবে। পক্ষান্তরে যে হাপড়ওয়ালা বাট্টিওয়ালা, তার কাছে বসলে যদি একেবারে বেশি ঘনিষ্ঠ হও তাহলে তোমার পোড়াই দিবে, কাপড় চোপড় পোড়াই দিবে, আর যদি একটু দূরে থাকো তাহলে কমপক্ষে তার দুর্গন্ধে তুমি কষ্ট পাবা, তোমার শরীরটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ইমাম নবী রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যায় লেখেন যে এই হাদিসের মধ্যে আহলুল্লাহর সোহবতের ফজিলত বয়ান করা হয়েছে, যে আল্লাহওয়ালাদের সোহবতে যে যাবে, ওই আতরওয়ালার সোহবতে যে যায়, সে যেমন নাকি ফায়দা থেকে বঞ্চিত হয় না, তদ্রূপ আল্লাহওয়ালাদের সোহবতে যারা যায় তারা ফায়দা থেকে মুক্ত না। যদি গভীর সোহবতে এবং দীর্ঘ সোহবতে থাকে তাহলে সে নিজেই ওই আল্লাহওয়ালা হয়ে যাবে, যেমন নাকি আতরওয়ালার কাছে গেলে আতর কিনে আতরওয়ালা হয়ে যায়, তো আল্লাহওয়ালার কাছে দীর্ঘ সোহবতে থাকলে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। হযরত ওয়ালা দামত বরকাতুহুমের মুখে বারহা শোনার তৌফিক হয়েছে। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, আম ওয়ালে সে আম মিলতা হে, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হে, আর কাপড়ে ওয়ালে সে কাপড়া মিলতা হে, আর কিসি আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হে। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, আর আল্লাহকে পাইতে হইলে কোন আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। হযরত ওয়ালা দামত বরকাতুহুম হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করেছিলেন, হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলী কথাটা বলছেন নাম উল্লেখ না করে, বাজ আহবাবের মাধ্যমে কথা জানা গেছে যে ব্যক্তি ছিলেন হযরতওয়ালা দামত বরকাতুহুম নিজে। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলী বলেন যে বাংলাদেশের এক আলেম আমাকে জিজ্ঞাসা করল যে হযরত, মা বাবার দিকে ভালো নজরে তাকাইলে ওমরার সওয়াব হয়, তো আল্লাহওয়ালার দিকে নেক নজরে তাকাইলে কি পাওয়া যায়? হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলী বলেন যে ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার দিলে আসলো, আমি বরজাস্ত বললাম যে মিয়া, মা বাবার দিকে তাকাইলে কাবা পাওয়া যায়, আর কোন আল্লাহওয়ালার দিকে নেক নজরে তাকাইলে স্বয়ং কাবাওয়ালাকে পাওয়া যায়, রব্বে কাবাকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালার সোহবতের তৌফিক দান করেন, এবং হযরতওয়ালা দামত বরকাতুহুমের মতো এই যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালাকে আমরা যে পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ নসিহতগুলোর উপর আমাদের খুব আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঢাকা জামিয়াতুন নূর এর সম্মানিত মহতামী, আমাদের হযরতওয়ালা দামত বরকাতুহুমের অত্যন্ত মহব্বতের মানুষ, হযরতওয়ালা দামত বরকাতুহুমের বিশিষ্ট খলিফা মাওলানা নূর আলম নদভী সাহেব দামত বরকাতুহুম, মাওলানা নূরুল আলম নদভী সাহেব দামত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাদাকাল্লাহুল আযীম। ভাই, দুনিয়া তো আসলে পরীক্ষার জায়গা, পেরেশানির জায়গা। দুনিয়াতে শতভাগ শান্তিতে আছে এমন কোন মানুষকে পাবেন না। গরিব হোক, ধনী হোক, আমির হোক, ফকির হোক, রাজা হোক, প্রজা হোক, দেশি হোক, বিদেশি হোক, আরব হোক, আজম হোক, যাকেই দেখবেন কোন না কোন অশান্তি তার পিছনে লেগে আছে বা থাকে। সাধারণত পূর্ণ শান্তিতে পাবেন না। দূর থেকে দেখবেন ফিটফাট, কাছে যাবেন, যদি আর্থিক বিষয়টাই আসে তো বলবে ভাই কি বলবো। এক লোক বলে, হুজুর আমার চালান 1 কোটি টাকা, আমি ঋণ আরো 1 কোটি টাকা। তো চিন্তা করলাম এর সাথে রিক্সাওয়ালা ভালো আছে ভাই, রিক্সার দাম কত? 15-16 হাজার টাকা, 20 হাজার টাকা রিক্সা পাওয়া যায়, অথবা ভাড়ায় নিল, দৈনিক যে কটাকা দেওয়া লাগে, বাকি নিজে পেট চালানোর মতো 1 টাকা হলো, আলহামদুলিল্লাহ, এত টাকার ভাই। হ্যাঁ, ঘানি টেনা রেজাল্ট হলো 1 কোটি টাকা ঋণ, কি করা ভাই? বাকি বড় বড় ব্যবসা, ব্যবসায়ী লোকও দরকার, বড় বড় ব্যবসাও দরকার, খালি খুদ ব্যবসায়ী দেশ চলে না। না তো বলতেছি যে কোটিপতি তার সুখ কিন্তু কোটি কোটি পরিমাণ না, বরং দেখা যায় যে অশান্তিটাই কোটি পরিমাণ। এই জন্য দুনিয়াতে বহু রকম কষ্ট আছে, টাকা পয়সার কষ্ট, মান সম্মানের কষ্ট, অপমানের যেটা, কারো ইনকাম সোর্স নাই, কারো শারীরিক রোগ ব্যাধি, কারো ঘরে অশান্তি, বহু রকম অশান্তি আছে। তো এ সমস্ত অশান্তিতে বেঁচে থাকার জন্য উপায় কি? আপনাকে নদীতে ভাসতে হবে, কমপক্ষে একটা বেহালা তো দরকার, নদী পার হওয়া লাগবে। কল্পনা করলেই মানুষ কমপক্ষে একটা ছোট্ট নৌকারও কিন্তু কল্পনা করে, নৌকা আছে তো পার হওয়া যাবে, যদি ইঞ্জিন চালিত, ইঞ্জিন চালিত তো ট্রলার কি থাকে, নৌকা থাকে, ট্রলার, ট্রলার থাকলে তো ভালো, লঞ্চ হলে, স্টিমার হলে আরো ভালো। কমপক্ষে একটা বেহালা দরকার, একটা কলা গাছ হলেও থাকতে হবে, যা ধরে সে কিছুক্ষণ ভেসে থাকবে, বেঁচে থাকবে। তো ঠিক ভাই, এই ঝামেলাপূর্ণ দুনিয়াতে রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার জন্য একটা বেহালা দান করছেন, একটা স্টিমার দান করছেন, একটা অবলম্বন দান করেছেন, তার নাম হল জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। আমরা সত্যিকারই অনেকে শেকায়াত করি যে এই কষ্ট সেই কষ্ট, দেখবেন আল্লাহওয়ালারা শেকায়াত করেন না। আমরা লেবাসে পোশাকে দেখতে সমান, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক আছে মুত্তাকি, অল্প কিছু লোক মুত্তাকি, আর ম্যাক্সিমাম কিন্তু মুত্তাকি হইতে পারেনি, চেষ্টা করছে হয়তো কিন্তু এখনো মুত্তাকি আমরা হইতে পারিনি। তো পূর্ণ শান্তিটা কিন্তু মুত্তাকিরা পায়। আসলে তারতিব হল, আপনি যখন কোথাও এসি চালু করবেন তো আগে জানলা দরজা বন্ধ করবেন, এরপরে এসি চালু করবেন, কয়েক মিনিট পরে দেখবেন রুম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, হয়তো আপনার তখন আবার দেখবেন সর্দি লাগা শুরু হয়ে গেছে, আপনার খুশখুশ কাশি আসবে, এসি চলছে। তো এসির ঠান্ডা অনুভব করার জন্য তারতিব হল, জানলা দরজা বন্ধ করে নাকি তারপরে এর ঠান্ডা পাবেন। তো এক হলো জানলা দরজা বন্ধ করা, আর একটা হলো এসি চালু করা, দুইটা কাজ করতে হবে। তো জানলা দরজা কি? আমাদের শরীরে জানলা দরজা হচ্ছে আমাদের চোখ, আমাদের কান, হ্যাঁ, এগুলো হলো কি জানলা দরজা, এগুলো বন্ধ রাখি, চোখের গুণা থেকে বাঁচি, কানের গুণা থেকে বাঁচি, জেহেনের গুণা, কল্পনার গুণা থেকে বাঁচি। তো বাঁচলে পরে এবার আমি যখন জিকরুল্লাহ নামক এসি চালু করব, তো আমার কলব এর কুল অনুভব করবে, এর ঠান্ডা ভাবটা অনুভব করবে। আফসোসের বিষয় হল আসলে আমরা তরতিব মতো কাজ করি না। বলেন জিকরুল্লাহর পাওয়ার বেশি নাকি এসির পাওয়ার বেশি? বলেন তো, একটা এসি চালু করি যদি পাঁচ মিনিট চলল আর ঠান্ডা না পাই অভিযোগ শুরু হয়ে যায়, এবং কমিটির লোকেরা কিন্তু এখন তখন রাগ করবে, এসি চেঞ্জ করো, এর মধ্যে কোনো সমস্যা দেখা দিস, এসি ভালো না, এই মিস্ত্রি নিয়ে আস। তো এসি চালু করার পরে পাঁচ মিনিট পরে অভিযোগ শুরু হয়ে যায় যে এসি চেঞ্জ করতে হবে, এসির মধ্যে কোনো সমস্যা আছে, এটা মেরামত করতে হবে। আফসোসের বিষয় যে আমি যে জিকরুল্লাহ করলাম, আজীবন জিকির করছি, কিন্তু আমি যে এখনো এর শীতল ভাবটা শান্তিটা অনুভব করতে পারলাম না, অভিযোগটাও কিন্তু মনে নাই। এই অপূর্ণ শান্তির সাথে আমি আপোষ করে চলছি। শায়খ বলছেন জিকির করতে, জিকির করি, হজে গেছিলাম তসবির ছড়া নিয়ে আসছি, হাতে আসে টানি, শায়খের দাওয়া এত সবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ দুরুদ শরীফ বাস পড়ছি, মনে হয় এটা কোন আমরে তাআব্বুদি, শেখ বলছেন মানতে হবে, ফায়দা হোক আর না হোক করার কিছু নেই। ভাই জিকরুল্লাহ কোন চায়না মেশিন তো না, জাপানি মেশিন অরিজিনাল হয়, আর চাইনিজ মেশিনে অনেক সময় সমস্যা থাকে, দুই নম্বর মেশিন, এটা কাজ করতেও পারে নাও করতে পারে। কি ভাই জিকরুল্লাহ কি জাপানি না চাইনিজ, কোনটা বলেন? আরে কথা বলেন, শুধু জাপানি না জাপানের খালেতের মেশিন, কথা বলেন। জিকরুল্লাহকে আপনি কার সঙ্গে উদাহরণ দিবেন, তুলনা করবেন বলেন? আফসোসের বিষয় আমরা সত্যিকার জিকির করে চলছি কিন্তু ফায়দা তেমন পাচ্ছি না, পুরা শান্তি পাচ্ছি না, কিন্তু অশান্তির সঙ্গে আমরা আপোষ করে চলছি, এটা আমাদের বুঝের ঘাটতি, আমরা এখনো বুঝতে পারি নাই। দেখবেন আল্লাহওয়ালারা একেবারে প্রশান্ত, প্রশান্ত মহাসাগর। আমাদের হজরত জামাত বরকাতুহু হজরতওয়ালা হজরতের মতো এত মানে প্রশান্তিওয়ালা মানুষ আপনার জীবন আমি তো খুব কম দেখছি, যাদেরকে একেবারেই প্রথম কাতারে এত প্রশান্ত মানুষ আমি দেখি নাই বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না, বা ভেবে না বলি, আমি একেবারে হাতে গোনা দুজন যাদেরকে দেখছি, তবে প্রশান্তির ছাপটা হজরতের মতো এত আমি কোথাও নিজামুদ্দিনের হজরতজির আমাদেরকে দেখছিলাম, এখন মনে পড়ল, যেটা হজরতের তুলনা হয় না, এত প্রশান্ত হজরত, হজরতওয়ালা এত প্রশান্ত, তার হৃদয়টা এত প্রশান্ত, হৃদয় প্রশান্ত বিধায় তার দেহ প্রশান্ত। আমার তো মনে হয় যদি কখনো আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি কখনো ভূমিকম্প হয় আর বিল্ডিং পড়তে থাকে টপাটপ, মনে হয় হজরতওয়ালা দ্রুত হেঁটেও বের হবেন না, ওখানে বসে ইস্তেগফার পড়বেন, আল্লাহ জিকির করবেন, অনুতপ্ত হবেন, হ্যাঁ, কিন্তু বাস আল্লাহর দিকে মোতাবাজ্জি থাকবেন, ওই জায়গায় বসে সামান্য নড়বেন না। এটা কোথ থেকে আসে? এটা হলো আসলে আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ বলছেন যে হৃদয় প্রশান্তি লাভ করে কেবল আল্লাহ পাকের জিকির দ্বারাই। করাচি হযরত রহমাতুল্লাহ আমাদের দাদা হযরত রহমাতুল্লাহ বলেন যে দেখবা মাছেরা অত্যন্ত শান্তি পায় গভীর নদীর ভিতরে, যেখানে পানির গভীরতা বেশি সেখানে মাছ শান্তি পায়। তিনি বলেন যে মে জুন মাসে যখন রোদের প্রচণ্ডতা খুব বাড়ে, রোদের তাপ বাড়ে, তো পানির উপরের অংশ কিন্তু কি হয়ে যায়, উপরের অংশটা তখন গরম হয়ে যায়, তখন মাছেরা নিচে চলে যায়। আপনারা দেখেন না গোসল করতে গেলে অল্প পানিওয়ালা হ্যাঁ খালে বা পুকুরে গোসল করা যায় না, তখন মানুষ গভীর কোন পুকুর খোঁজে, যে ডুব দিয়া পাতা আর একটু নিচে গিয়া তখন একটু ঠান্ডা অনুভব করে। তো আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরাও জিকির করি, তো জিকির আমাদের জিকিরের গভীরতা কম, এই জন্য আমরা পুরো প্রশান্তি পাই না, দুনিয়ার সামান্য উত্তাপে আমাদের দিল উত্তপ্ত হয়ে যায়, এই ওখানে একটা সমস্যা হয়েছে, এখানে ধরপাকড় শুরু হয়ে গেছে, ওখানে মারামারি শুরু হয়ে গেছে, এই ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এর মূল কারণ হল যে জিকরুল্লাহর কাসরত এবং জিকরুল্লাহর আধিক্য থেকে আমরা বঞ্চিত, আমরা বহু দূরে। যে যত জিকির বেশি করবে তার হৃদয় সাগর তত বেশি গভীর হবে,
এবং সেখানে প্রশান্তি বেশির থেকে বেশি থাকবে এবং সে তত সুখী হবে, তার জীবনী তার জীবনটা অশান্তি থেকে তত দূরে অবস্থান করবে। আপনার কথা বুঝতেছেন নাকি ভাই? আল্লাহ পাকের জিকির খুব করা দরকার, বেশি বেশি জিকির করা দরকার। এক বুজুর্গ বলেন যে আমি তো আসলে আমি দুনিয়াতে থাকি না, আমি থাকি ঊর্ধ্ব জগতে। বলে কিভাবে? বলে শোনো, মানুষ যখন বিদেশ যায়, হজে যায় বা অন্য কোথাও কোন দেশে সফর করতে যায়, সঙ্গে একটা লাকেজ থাকে। দেখবেন লাকেজটা যেখানে থাকে তার নজর কিন্তু সেখানে, কি বলেন? যখন ওই কাস্টম পার হয়ে যায়, ওখানে যখন ফিতার উপরে ঘুরতে থাকে, লাকেজ ঘোরে না, তার নজর থাকে কোথায় বলেন? আমার লাকেজটা কই? সেখানে থাকে না। তো লাকেজ যেখানে সে সেখানে, নাকি বলেন? আল্লাহপাক কোরআনে বলছেন যে ইলাহি ইয়াসআদুল কালিমু তাইয়্যিব ওয়াল আমালু সালিহ ইয়ারফাউহু। আল্লাহপাক তো নেক আমল আসমানে তুলে নিয়ে যান। তা আমি যখন নেক আমল করি, নেক আমল তো জমিনে থাকে না, আমি নামাজ পড়লাম, নামাজ সালাম ফিরার পর নামাজ গেল কোথায়? আসমানে চলে গেছে, আল্লাহপাকের দরবারে পৌঁছে গেছে। জিকির করলাম, জিকির কোথায় চলে গেল? আসমানে চলে গেল। কোরআন তেলাওয়াত করলাম, তেলাওয়াত কোথায় গেল? আসমানে চলে গেল, আল্লাহপাকের দরবারে চলে গেল। তিনি বলেন যে আমি আল্লাহপাকের দরবারে থাকি, আমার আমল যেখানে আমি সেখানে। এর জন্য আমি রুহের দিক থেকে আমি দুনিয়াতে বসবাস করি না, দেহটা এখানে দেখা যায় কিন্তু আসলে আমার রুহ তাকে আসমান। কথা বুঝে আসছে? এই জন্য জিকির করার দ্বারা আস্তে আস্তে রুহের উন্নতি ঘটে। আমাদের দাদা হযরত করাশিয়ত রহমতুল্লাহ বলেন যে জিস্ম কো আপনা সা করকে লে চলি আফলাক পর, আল্লাহ আল্লাহ ইয়ে কমাল রুহ জাওলা দেখিয়ে। রুহ ঊর্ধ্ব জগতের জিনিস, আর জেসেম হল শরীর, হল মর্তের মাটির তৈরি। মানুষ যখন বেশি পরিমাণ জিকির করতে থাকে তো জিকির করতে করতে তার শরীরটাও রুহের মতো হইয়া সেটাও ঊর্ধ্ব জগতে উড্ডয়ন মুখী থাকে। এই জন্য আল্লাহ বলারা করাচি হযরত না কোন বুজুর্গের কথা শুনছিলাম যে উনি এক জায়গায় দাঁড়ানো ছিলেন, হঠাৎ করে উনি মুচকি হাসি দিলেন, বললেন হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? মানে আশেপাশের লোক দাঁড়ানো, উনি লোকদের ভিড়ের মধ্যে আছেন দাঁড়ানো, কেমন যেন উনি ঊর্ধ্ব জগতে ছিলেন, এই মাত্র তিনি ঊর্ধ্ব জগৎ থেকে অবতরণ করলেন, এবার হুঁশে আসছে যে আশপাশে কারা, বলেন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো ভাই আল্লাহওয়ালা মানুষ যখন হয় তার রুহ আল্লাহওয়ালা হয়। কি ভাই? আল্লাহ আকবার। তো এই জন্য আমাদের শান্তির ঠিকানা কোথায় বলেন? শান্তির ঠিকানা আল্লাহ পাকের জিকিরের মধ্যে। কিন্তু শর্ত হল হ্যাঁ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গর নবীন নূর হাকবর মা বেখান, আমাদের চোখ কান হ্যাঁ ঠোঁট সব বন্ধ করতে হবে। ঠোঁট দিয়া বিবাদ করা যাবে না, বেহুদ কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কান দিয়া হ্যাঁ মানে অবৈধ কোন আওয়াজ শোনা যাবে না, হারাম কোন আওয়াজ শোনা যাবে না, কান দিয়ে কোন নাজায়েজ, চোখ দিয়ে কোন নাজায়েজ দৃশ্য দেখা যাবে না। যখন এগুলো হবে আমার জানা দরজা বন্ধ হয়ে গেল, এরপর আল্লাহ পাকের জিকির নামক এসি চালু করি, ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আমার প্রশান্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, আসলে যত রকম যোগ্যতা আছে, পড়াশোনা আছে, সবকিছু শেষ কিন্তু আল্লাহ, আর কিছুই নেই। দুবাইতে একটা আরব সাগরের পারে বিল্ডিং দেখছিলাম, এই বিল্ডিংটা বোধ হয় দুনিয়াতে সবাই তো দেখে, তো ওখানে আমি আগে তো দেখিও নাই কখনো, ওখানে গেলাম সাগরের পারে, ভাবলাম একটু হাত পা ধুয়ে যাই। আসলাম যখন সাগরের পারে, একটা কৌতূহল থাকে মানুষের, হ্যাঁ সাগর পারে গিয়ে হাত পা ধুয়ে আসি, হাত পা ভিজে আসি একটু, ঠিক আছে। দেখলাম বিশাল একটা বিল্ডিং, তো বিল্ডিং এর দৈর্ঘ্য প্রাস্থ্য তো অনেক অনেক, বিশাল বিল্ডিং, কিন্তু বিশাল উপরে যে বিল্ডিংটা তার ডিজাইনটা এমন যে উপরে গিয়ে আস্তে আস্তে চিকন হইতে 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 শেষে গিয়ে একটা রডের উপরে শেষ হয়েছে, একটা রড মাত্র। চিন্তা করলাম যে এত বিশাল বিল্ডিং, এত দৈর্ঘ্য, এত দীর্ঘ, এত প্রস্থ, কিন্তু এই সব কিছুর পরে এটা এমনি কেমনি শুধু একটা রডের উপরে গিয়ে শেষ হয়েছে? আস্তে 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 তার প্রাস্থ কমায় আনতে আনতে, দৈর্ঘ্য কমায় আনতে আনতে, আস্তে করে চাপাইতে চাপাইতে শেষ পর্যন্ত একটা রডের উপরে শেষ হয়েছে। আপনি আমার জিন্দগি যত ঝামেলা থাকুক, আমার পারিবারিক জীবন হ্যাঁ, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার পড়াশোনা, আমার অফিস আদালত, আমার যা কিছু আছে, সবকিছুর পরে দেখবেন গিয়া জিন্দগির শেষ খোলাসা হল লব্জে আল্লাহ, ওই এক আল্লাহ সাদরূপক জিন্দগি, হ্যাঁ জিন্দগির পূর্ণতা, জিন্দগির সমাপ্তি সেখানে হবে। এই জন্য আমাদের মা হার চে খান দায়েম ফারামুস কর দায়েম ইল্লা হাদিস ইয়ার কে তাকরার মি কোনে, বা সবকিছুর পরে শুধু কাম্য একটাই যে আপনার মুখে যেন আল্লাহ জিকিরটা আসে, বাস আপনি এর মধ্যে বসবাস করেন, এর মধ্যে বসবাস করেন। এক বুজুর্গ, হ্যাঁ পাকিস্তানের এক বুজুর্গ, হ্যাঁ ফাতে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে লিখছেন যে উনি হাল চাষ করতেছিলেন, তো হাল চাষ করতে 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 উনি আল্লাহ আল্লাহ জিকির করছেন 80,000 বার। কত হাজার বার বলেন, কত হাজার বার বলেন? 80,000 বার। আমরা জিকির কিন্তু খুব করি, হ্যাঁ তবে বেশি জিকির করতে গেলে একটু শেখের সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো। তো জিকির বেশি বেশি করা, জিকির বেশি বেশি করা, হ্যাঁ। আর তো মুবতাদি পর্যায়ের মানুষ কতটুকু জিকির করবে, প্রাথমিক পর্যায়ের মানুষ, মাধ্যমিক পর্যায়ের মানুষ কতটুকু জিকির করবে, এবং মুনতাহি যারা আরিফিনে কামিলিন আল্লাহওয়ালা তারা কতটুকু জিকির করেন, এর একটা মোটামুটি আলোচনা তো আছে। বাস হজদওয়ালার কাছে আপনি রুজু করলে ইনশাল্লাহ এগুলো জানতে পারবেন। তো আমাদের জিকিরের পরিমাণ বাড়াইতে হবে। শুধু এই কয়েকবার শায়খ তো একটা ন্যূনতম জিকির দিয়ে দিচ্ছেন, কি ভাই আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কোন বেলায় 4 রাকাত, কোন বেলায় 2 রাকাত, নাকি বলেন কোন বেলায় 3 রাকাত। তো ওলি আল্লাহ হওয়ার জন্য খালি এই পাঁচ ওয়াক্ত তুমি পড়া নাকি আরো বেশি পড়ে বলেন, বেশি পড়তে হয় না? আল্লাহ আল্লাহ তো হাদিসে কুছ মধ্যে বলেন যে ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি ইলাইহি বিন্নওয়াফিল, বান্দা যত ফরজ ঠিক রাখার পরে যত বেশি নফল ইবাদত করবে সে আমার অতি মানে অধিক থেকে অধিকতর নৈকট্য লাভ করবে। তো আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য যেমন নামাজের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত ফরজ আরো বাড়তি নামাজ পড়তে হবে, হয় ঠিক শেখের দেওয়া জিকির উপর আমাদের আরো জিকির বাড়াইতে হবে। আমরা যত জিকির বাড়াবো ইনশাআল্লাহ আমাদের হৃদয়ের সাগরের গভীরতা বাড়তে থাকবে এবং সেখানে প্রশান্তির মাত্রা বাড়তে থাকবে। আল্লাহ পাক আপনাকে আমাকে জিকির হাকাতে করে জিকির করার তৌফিক দান করেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলোর উপরে আমাদের খুব আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঢাকা ঢালকানগর মাদ্রাসা দারুলুম আল ইমদাদিয়া সম্মানিত মহতামিম, আমাদের হযরত ওয়ালা দামাত বরকাতহুমের বড় জামাতা, হযরত ওয়ালা দামাত বরকাতহুমের বিশিষ্ট খলিফা মাওলানা সুলতান মাহমুদ সাহেব দামাত বরকাতহুম।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. أسكي بعد جهر তালিমের মধ্যে, কিতাবের তালিমের মধ্যে এক জায়গা থেকে খানকার সালিকিন ভাইদেরকে শোনাইতেছিলাম, এর মধ্যে হযরতুল্লাহ করেছি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাই মাসতুমি শরীফে উল্লেখ করেন যে যেসব হরিণের নাভিতে মেষ্ক আম্বর হয় ওই হরিণগুলো আপনার কখনো গাফলতির ঘুম ঘুমায় না, অবহেলার ঘুম ঘুমায় না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তন্দ্রা যায় এবং খুব সতর্ক থাকে, সাবধান থাকে, চৌকান্না থাকে যে এমনটি না হয় কোনো শিকারি এসে আমার এই মেষ্ক আম্বরের দৌলতকে নিয়ে না যায়। খুবই সাবধান থাকে, খুবই সতর্ক থাকে। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাই হরিণের এই উপমাটা দিয়ে বলেন, ঠিক তদ্রুপ যারা আল্লাহওয়ালা হন, যাদের সিনার মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের মহাব্বতের মেষ্ক আম্বর দান করেন, তারা কখনো আল্লাহকে ভুলে যায় না, তারা কখনো আল্লাহ থেকে গাফেল থাকেন না, তারা কখনো দীনের বিষয়ে গাফেল থাকেন না, অলস থাকেন না, অসতর্ক অসাবধান থাকেন না। সবসময় তারা এই দৌলতের কারণে আল্লাহর মহাব্বতের মেষ্ক আম্বরের দৌলতের কারণে তারা সবসময় চৌকান্না থাকেন, সাবধান থাকেন যে এমনটি না হয় যে আমার অজান্তে কোনো নাফরমানি হয়ে গেল, যার কারণে আল্লাহ নারাজ হয়ে এই মেষ্ক আম্বরের মহান দৌলতকে আমার থেকে ছিনাই নিলেন, এমনটি না হয় যে আমার অজান্তে গুনাহের কাজ হয়ে গেল, এমনটি না হয় যে আমার অজান্তে খেলাফে সুন্নত কাজ হয়ে যেতেছে, আমার কোনো খবর নাই। তো ছাড়া আল্লাহওয়ালা হন যাদেরকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের মহাব্বতের মেষ্ক আম্বর সিনার মধ্যে দান করেন, তারা সবসময় দিন সম্পর্কে সাবধান থাকেন, আল্লাহ থেকে তারা কখনো গাফিল হন না, তারা হায়াতকে ভুলেন না, জীবনকে ভুলেন না, যে এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জীবনের মালিক আল্লাহ, এই জীবনের উপরে শতভাগ কর্তৃত্বের মালিক হলেন মহান রব্বুল আলামিন, অতএব এই জীবনকে পাই টু পাই জীবনের সব কিছু আল্লাহর উপরে ফেদা করা, উৎসর্গ করা, কুরবান করা। কিন্তু আফসুস, আমরা যারা আসি আমরা আমাদের হায়াত সম্পর্কে গাফেল, আমরা আমাদের জীবন সম্পর্কে গাফেল, আমরা আমাদের এই কিছুদিনের যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন এই হায়াত সম্পর্কে উদাসীন। আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে আল্লাহর মহাব্বতের বীজ রোপণ করার জন্য, আল্লাহর মহাব্বত এর মধ্যে তৈরি করার জন্য, আল্লাহ পাকের ভালোবাসা সন্তুষ্টি এর মধ্যে লালন করার জন্য যে আল্লাহ এক হায়াত আমাকে আপনাকে দয়া করে মায়া করে দান করেছেন, আমরা নাউজুবিল্লাহ অনেকে ভুলে বসে আছি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আদমিয়াত লাহমু শাহমু পোস্ত নিস্ত আদমিয়াত জুজরে সায় দোস্ত নিস্ত গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হম ইকসা সুদে। মাওলানা রুমি বলেন, হে মানুষ, রক্ত মাংসের নাম মানুষ নয়, কতগুলো দেহের মধ্যে রক্ত থাকলে আর কতগুলো দেহের মধ্যে মাংস থাকলে সেই মানুষ নয়, বরং আমার আপনার দেহে রক্তের চেয়ে, মাংসের চেয়ে, গোস্তের চেয়ে, হাড্ডির চেয়ে, জানোয়ারের মধ্যে, হাতির মধ্যে, গরুর মধ্যে, জলস্থির মধ্যে, বিভিন্ন প্রাণীর মধ্যে এর চেয়ে বেশি আছে। এর অর্থ কি এগুলি মানুষ? হ্যাঁ না, আদমিয়াত লাহমু শাহমু পোস্ত নিস, রক্ত মাংসের নাম মানুষ নয়, আদমিয়াত জুজরে যায় দোস্ত নিস। মাওলানা রুমি বলেন, আরে মানুষ তাকে বলা হয় যে নাকি এই মাটির দেহের মধ্যে, জীবনের মধ্যে মহান রব্বুল আলামিনের মহান সন্তুষ্টিকে লালন করেন, আল্লাহ পাকের রাজি খুশিকে সার্বক্ষণিক লালন করেন, তিনি হলেন প্রকৃত মানুষ, তিনি হলেন প্রকৃত ইনসান, তিনি হলেন প্রকৃত ইনসান, প্রকৃত মানুষ। এবং মাওলানা রুমি বলেন, গর্বসুরত আদমি ইনসা বুদে, হে মানুষ, হ্যাঁ, চেহারা সুরতের দ্বারা যদি মানুষ মানুষ হয়ে মানুষ হয়ে যেত, আকৃতির দ্বারা মানুষ যদি মানুষ হয়ে যেত, তাহলে আবু জাহেল এই পৃথিবীর জমিনে মানুষ হয়ে যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর আবু জাহেল এক কাতারের মানুষ হতেন, এক কাতারের বস্তু হতেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছিলেন প্রকৃত ইনসান, প্রকৃত মানুষ। কেন? তিনি জীবনের মধ্যে প্রতিটি মুহূর্তে, প্রতিটি জীবনের রন্ধ্রে রন্ধ্রে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লালন করে দুনিয়াতে ছিলেন এবং এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আবু জাহেলরা ছিল মানুষ নামে কলঙ্ক, সাদ্দাত, ফিরাউন, নমরুদ, তারা ছিল মানুষের মাত্র আকৃতি, শিকেল, কিন্তু আসলে তারা মানুষ ছিল না, তারা ছিল মানুষ নামের জানোয়ার, পশু। বরং কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, পশু এর চেয়ে ভালো আছে, পশুর চেয়ে আরো বেশি অদম, বাল হুম আদল, পশুর চেয়েও আবু জাহেল, নমরুদ, সাদ্দাদ, ফেরাউন, কারুনরা নিকৃষ্ট ছিল, খারাপ ছিল। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদেরকে মানুষ হওয়া লাগবে, আমাদেরকে ইনসান হওয়া লাগবে। হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদা, যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, একটি নয় দুইটি নয়, এই উম্মতের জন্য, উম্মতে মুসলিমার জন্য প্রায় 1500 কিতাব রেখে গেছেন দুনিয়ার জমিনে। হাকিমুল উম্মত আল্লাহ পাকের কাছে এতটা মকবুল ছিলেন, তার লেখনী আল্লাহর কাছে এতটা শরফে মকবুলিয়াত, মাহবুবিয়াতের মর্যাদা লাভ করেছে, সুবহানাল্লাহ। এই হাকিমুল উম্মতের যখন মৃত্যু হচ্ছিল, ইন্তেকাল হচ্ছিল, আকাবের বলেন শাহাদাত আঙ্গুল থেকে তখন নূর বিচ্ছুরিত হচ্ছিল, বের হচ্ছিল। অর্থাৎ আল্লাহ পাক হাকিমুল উম্মতের সমস্ত লেখনীকে, লেখা লেখনী সব কিছুকে আল্লাহ পাক যা এই হাত দ্বারা হয়েছিল সব কবুল করে নিয়েছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, ভাই মুসলমান, তুমি যদি মানুষ হতে চাও, ইনসানিয়ত যদি ভিতরে পয়দা করতে চাও, মানবতা বোধ যদি ভিতরে পয়দা করতে চাও, প্রকৃত মানুষ যদি তুমি হতে চাও, হে আল্লাহর বান্দা, আসো। আশরাফ আলী কষ্ট করে, মেহনত করে তোমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পছন্দের মানুষ বানাই দিবেন, জান্নাতের যোগ্য, রহমতের যোগ্য, বরকতের যোগ্য আশরাফ আলী কষ্ট করে তোমাকে মানুষ বানাই দিবেন। আর যদি তুমি পীর হতে চাও, গৌস হতে চাও, আব্দাল হতে চাও, দরবার সাজাইতে চাও, হ্যাঁ, শাহ সাহেব হতে চাও, খলিফা সাহেব হতে চাও, আমার কাছে জায়গা নাই, তুমি অন্য কোথাও যাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তাআলা আলাইহির সোহবত প্রাপ্ত হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতেন, ভাই মুসলমান, হাকিমুল উম্মত, আমার দেহের প্রতিটা পশমের লোম কূপে উনি তরবিয়তের ইঞ্জেকশন করেছেন, হ্যাঁ, আমাকে রন্ধ্রে রন্ধ্রে তিনি তরবিয়ত করেছেন, যার কারণে আমি আজকে মানুষ হইতে পারছি। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কষ্ট করছেন জীবনে, অনেক বেশি কষ্ট করছেন, এসলাহু তাসকিয়ার জন্য কষ্ট করছেন, ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, কলেজের ছাত্র ছিলেন, সেখান থেকে মাদ্রাসায় গেছেন, সেখানেও ভালো স্টুডেন্ট, তালবে ইলম ছাত্র ছিলেন, দেওবন্দে গেছেন, সেখানেও মেহনত করে পড়ছেন, শুধু পড়েন নাই, বৃহস্পতিবার যখন আসত এই মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মেধাবী ছিলেন, এক নম্বর ছাত্র ছিলেন, যার মেধার যোগ্যতার কমতি ছিল না, এই মাওলানা শামসুল হক ফরিদপুরি 18 মাইল পায়ে হেঁটে থানা ভবনে এসলা ও তাসকিয়ার জন্য চলে যেতেন, আল্লাহকে পাওয়ার জন্য চলে যেতেন, আল্লাহর মহাব্বতের সবক শিখার জন্য চলে যেতেন। আজকে আমরা মুসলমান খাটি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে শরমবোধ করি, লজ্জাবোধ করি, ওলামাই কেরামের কাছে যেতে লজ্জাবোধ করি, কোরআনের দর্শে তালিমে বসতে নাউজুবিল্লাহ লজ্জাবোধ করি, যেখানে কোরআনের বর্ণমালা শিখানো হয়, কোরআনের ভাষা শিখানো হয়, কোরআন শিখানো হয়, এলমে কেরাত শিখানো হয়। মুসলমান এই বয়সে, তোমার বয়স হয়ে গেছে, তুমি যে কোনো কারণে হোক তুমি কোরআন শিখতে পারো নাই, কোরআনের বর্ণমালা শিখতে পারো নাই, কোরআন তেলাওয়াত তুমি শিখতে পারো নাই, এই বয়সে আল্লাহ পাক এক সুন্দর ইন্তেজাম করে দিয়েছেন, সেই দর্শে তুমি আসতে লজ্জাবোধ করো, সেই এলমে কেরাত শিখতে, কোরআনের বর্ণমালা শিখতে বয়স্কদের মাঝে তুমি লজ্জাবোধ শরমবোধ করো, এটা শরম না, এটা ইবলিসি ধোকা, এটা মনে রাখতে হবে। অতএব আমাদেরকে ওলামাই কেরাম, হাক্ষেনি ওলামাই কেরাম, আল্লাহওয়ালা তাদের সোহবতে আসা, বিশেষ করে আমাদের পীর ও মোরশেদ হযরতুল্লাহ দামাত বারকাতুম ঢালকা নগরের এই শাইখে কামিল আল্লাহওয়ালা, তাকে যদি আমরা চিনতে পারি এবং তার কদর করতে পারি, আমার মুসলমান ভাইরা আমি আপনি দামি হব, কিসমত ভালো হবে, কপাল ভালো হবে, জীবন ভালো হবে। আর চিনতে বুঝতে কদর করতে যদি ব্যর্থ হই মুসলমান, বাস যা হওয়ার আমার আপনার হবে। কিন্তু যারাই এই পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়ানাদের কদর করছেন, তাদের তালিম তাসকিয়ার এহতেমাম করেছেন, গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাদেরকে বড় মাপের সিদ্দিকিনের পর্যায়ের ওলি আল্লাহ বানাইছেন এবং এই অবস্থায় দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। আল্লাহওয়ালাদের যারা কদর করে তারাই মানুষ হয়, আর আল্লাহওয়ালাদের সোহবত থেকে যারা দূরে সরে তারা মাহরুম হয়, বঞ্চিত হয়। তনহা না চল সকোগে মহব্বত কি রাহ মে মাই চল রাহা হুঁ আপ মেরে সাথ আইয়ে। হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, ভাই মুসলমান, তুমি আল্লাহ পাকের, আল্লাহকে পাওয়ার রাস্তায়, আল্লাহর মহব্বতের রাস্তায়, দিনের রাস্তায় একলা চলার দুঃসাহসিকতা দেখাবে না, একলা চলবা, অ্যাক্সিডেন্টের শিকার হবে, দুর্ঘটনার শিকার হবে, পাপের শিকার হবে, নাফরমানির শিকার হবে। আমি আল্লাহর দিকে উঠছি, চলছি, আমার সঙ্গে চলো, আমি যেই পর্যন্ত পৌঁছব তুমি বান্দা সেই পর্যন্ত গিয়ে, অর্থাৎ আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছবে। তনহা না চল সকোগে মহব্বত কি রাহ মে মাই চল রাহা হুঁ আপ মেরে সাথ আইয়ে। বুঝেন নেই? এই জন্য আমাদের সকলের জরুরি এই যুগে, এই জামানায়, এই সময়, যেই প্রেক্ষাপটে, যেই জামানায়, যেই যুগে মানুষ ঘোষণা দিয়ে হক থেকে দূরে সরতেছে, ঘোষণা দিয়ে, ওপেন ঘোষণা দিয়ে ওলামায়ে রব্বানিয়িন আল্লাহওয়ালাদের কাছ থেকে দূরে অবস্থান করতেছে, তাদের সমালোচনার আজাবে লিপ্ত হয়ে বসে আছে, এই কঠিন ভয়াবহ ফেতনার যুগে আমি আপনার, আমার আপনার উচিত হবে কোন কামিল শায়েখ আল্লাহওয়ালার আচল ধরা, তার এসলা ও তরবিয়তের আলোকে জীবনটাকে সাজানো এবং তার এসলা ও তাস্কের আলোকে, তার তালিমের আলোকে, দিক নির্দেশনার আলোকে জীবনটাকে সাজানো, গড়ানো। আল্লাহ আমাদের সকলকে কোনো না কোনো শাইখে কামেলের সোহবত অবলম্বনের তৌফিক দান ফরমান। হ্যাঁ, বাকি মুনাসাবাত যেন থাকে। আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আসি, আমাদের শাইখের সঙ্গে আমাদের মুনাসাবাত আছে, রুহের মিল আছে, যার কারণে এখানে আসি। ইনশাআল্লাহ আমাদের আশা বেকার যাবে না, কষ্ট করে আসেন, অনেক কষ্ট হয় দেখি আমরা, কিন্তু আমাদের সবকিছু সীমাবদ্ধ থাকার কারণে, সবকিছু সেই মোতাবেক না থাকার কারণে আমরা হয়তো বা আপনাদের ওই পরিমাণ খেদমত করতে পারি না, সেবা করতে পারি না, জায়গা দিতে পারি না, আপনাদের এন্তেজাম ব্যবস্থাপনা করতে পারি না। কিন্তু আল্লাহ বলছে আপনারা আসছেন, কষ্ট করেন, এইভাবে আল্লাহর জন্য আসেন, আবার অনেকে আল্লাহ জন্য না খেয়ে চলে যান, ইনশাআল্লাহ কোনোটা বেকার যাবে না, সবটাই আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার মুজাহাদার মধ্যে, কষ্টের মধ্যে কাজে লাগবে। আল্লাহ এর বিনিময়ে আল্লাহর মহাব্বত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান।
এখন মাগরিবের আযান হবে, আমরা মাগরিবের প্রস্তুতি নেই।
দুরুদ শরীফ 10 বার।
হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ার পর সূরা হাশরের শেষ 3 আয়াত 1 বার। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والقيام. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن العزيز الغفار المتقبل. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
بسم الله شهو سورة إخلاص فلاك ناس 3 بار.
بسم الله الرحمن الرحيم. قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا حسد ومن شر حاسد إذا حسد. Bismillahirrahmanirrahim.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الناس وخلق الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي تنبر. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي. بسم الله على ديني ونفسي وولدي ومالي. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تنبر. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك شدر. اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل شبر. سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل سيد الاستغفار. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما سمعت اعوذ بك من امتك علي اقول اغفر لي فانه لا يغفر الذنوب الا انت. دعاء ابو الدرداء رضي الله تعالى عنه. اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم.
এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের হযরত ওয়ালা দামত বরকাতহুমের বিশিষ্ট খলিফা গণভবন মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুস সালাম সাহেব দামত বরকাতহুম।
ঠিক আছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم زدنا علما وإيمانا ويقينا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জামানার এক মহান বুজুর্গের সোহবতে আসার তৌফিক দান করেছেন। এখানে যারা এসেছেন যারা আসবেন মূলত সকলেই আমাদের হযরতওয়ালার বয়ান শোনার জন্য আসবেন এবং হযরতওয়ালার সোহবতে কিছু সময় থেকে নিজের ফায়দা হাসিল করার জন্য এখানে আসবেন। আমাদের আশা উদ্দেশ্য এটাই যে আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় বসে নিজের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বতের আগুন জ্বালানো। আমাদের হযরতওয়ালা সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হয়, সর্বপ্রথম হযরতওয়ালাকে দেখি 1980 সনে। তখন আমি ফরিদাবাদ মাদ্রাসায় মিজান জামাতে পড়ি। আমি শুনলাম আমার এক সাথী, মনে নাই তার নাম, খেয়াল নাই, তো একজন আমাকে বলেছেন একজন বড় আলিম মাওলানা সাখাওয়াত সাহেবের বাসায় আসবেন, উনি বয়ান করবেন। তো আমি সেখানে আসলাম। তো সেই সময়ে হযরত যে হাদিসটি পাঠ করেছিলেন সে হাদিসটি আমার এখনো মনে আছে। হাদিসটি পাঠ করেছিলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটির উপরে দীর্ঘ আলোচনা করেছেন। তখন তো মাত্র মিজান জামাতে পড়ি, বয়ানটা খুব ভালো লেগেছে। এরপরে শারীরিক অসুস্থতার কারণে আমি কাফিয়ার বছর চলে গেলাম বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায়। ওখানে দাওরা পর্যন্ত পড়ে এরপর ঢাকাতে আসলাম 1990 সনে। 1990 সনে আমি গণভবন মসজিদের ইমাম খতিব হিসাবে খেদমতের দায়িত্ব পেলাম। ওখানে খেদমত করতেছি তো আমি শুনলাম যে পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই ঢালকানা করে এসেছেন। হযরত রমজান মাসে প্রতিদিন সকাল ১০টায় তিনি বয়ান করেন। তো আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি তখন সম্ভবত কারাসির হযরত এসেছিলেন ঢাকাতে। তো আমার এক উস্তাদ তিনি বলেছিলেন যে পাকিস্তানের একজন বিখ্যাত আলিম উনি এসেছেন, উনি বাইতুল মুকাররম মসজিদে বয়ান করবেন। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো ওখানেও গিয়েছিলাম, অনেক দূর থেকে দেখেছি কিন্তু চেহারা ভালো মতো দেখতে পারি নাই, যে হযরতওয়ালার চেহারা রহমতুল্লাহ আলাইহির চেহারা যে কত নূরানি ছিল, এক নজর দেখলি অন্তর একথা সাক্ষ্য দিত যে ইনি আল্লাহ তাআলার উলি। আমি দলিল স্বরূপ পেশ করেছি, তো সেই ১৯৯০ সনে আমি আসলাম এখানে, প্রতিদিন সকাল ১০টায় আসি হাদি কুব্বা সাহেব বাসায়, হযরতুল্লাহ রহমতুল্লাহ আলী বয়ান করেন, কিন্তু ছোট্ট রুম জায়গা পাওয়া যায় না, অনেক চাপাচাপি। তো সেখানে সামনে থাকতেন আমাদের পীর ও মোর্শেদ হযরতওয়ালা দামাত বারাকাতুহুম মীর সাহেব করাচি হযরতের খলিফা খাদেম মীর সাহেব, আরও এই বাংলাদেশের বিশিষ্ট আলিম কিশোরগঞ্জের মাওলানা ইসমাইল সাহেব দামাত বারাকাতুহুম, ওনারা সামনে থাকতেন। আর আলিম ওলামা আসলি ভাই জায়গা করে দাও, জায়গা করে দাও, আমার পিছনে সরতে সরতে একদম চেপে বসতাম যে হাঁটু ব্যথা হয়ে যেত, তো ভালো লাগত। তো আমি সেই সময় কারাসি হযরতের হাতে বায়াত হলাম। আমাদের হযরতওয়ালা কি অনুরোধ করলাম, তিনি তো কারাসি হযরতের সাথে সাথে থাকতেন, আমি বললাম যে আমি হযরতওয়ালার হাতে বায়াত হব, তো আমাকে নিয়ে গেলেন, বায়াত করলেন। পরে আমি গিয়ে জাতীয় সংসদের চিফ রিপোর্টার, আমার ইন্তেকাল হয়ে গেছে, সৈয়দ নওশের হোসেন কাজী সাহেব চিফ রিপোর্টার, ওনাকে বললাম যে পাকিস্তানের একজন বিখ্যাত আলিমে দিন আসছেন ঢালকানা গো, চলেন যাই। তো আসলেন ওই ধূপকুল্লা মাঠে যে হযরতুল্লাহ যেখানকা, সেই বছর ওখানে মাগরিবের পরে হযরতুল্লাহ বয়ান করতেছেন রহমতুল্লাহ আলাই। তো উনি এক নজর দেখি বলছে ইমাম সাহেব ইনি নিঃসন্দেহে আল্লাহর উলি, আমি ওনার হাতে বয়াত হব, এই চেহারা বলে তিনি আল্লাহর উলি। চেহারার ভিতরে এত নূর ছিল। যাই হোক, সেই ১৯৯০ সনে এসে কারাসি হযরত রহমতুল্লাহ আলাইহির হাতে বয়াত হলাম। এরপরে তো কারাসির হযরত তো আসতে পারেন না অসুস্থতার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে। তো আমি এখানে আসা শুরু করলাম ওই যে ঢালকানগর বাইতুল উলুম মাদ্রাসার, ওখানে প্রত্যেক শুক্রবার ওখানে বয়ান হয় না, এখনো হয়। তো ওখানে আসতাম, ওখানে এসে বয়ান শুনতাম। আসরের পরে মাওলানা ইউনুস সাহেব, মাওলানা আব্দুল গফফার সাহেব বয়ান করতে নিশার পরে মুফতি জাফর সাহেব, সর্বশেষ ৫ মিনিট, কখনো ১০ মিনিট, কখনো তার চেয়ে কম বেশি বয়ান করতেন আমাদের হযরতওয়ালা। কিন্তু ওই ৫ মিনিটের বয়ানে অন্তরের ভিতরে আগুন ধরে যেত। দর বায়ানাত এসকে মাওলা ইয়াহতাম, যে ৫ মিনিটের বয়ানে কেন অন্তরের ভিতরে একদম আল্লাহর মহাব্বতের আগুন ধরে যেত, কেন হযরতওয়ালার বয়ানটা তো পুরাই তো আল্লাহ তাআলার মহাব্বত। আল্লাহ তার অন্তরে মহাব্বতের আগুন জ্বলে, এই জন্য ওই অন্তরের মহাব্বত নিয়ে কথা বলে, এটা দিলের কথা, দিলের মধ্যে চলে আস। তো একদিন আমি এখান থেকে আসতেছিলাম, পথের মধ্যে দেখা হলো হজরতলা এখান থেকে যাচ্ছেন, এখানে যে খানকা আছে তখন এটা আমি জানি না, যাচ্ছেন ওদিকে, আমি বাসার দিকে রওনা হয়েছি, পথের মধ্যে দেখা হজরতলা বলেন যে খানকায় আসেন। তো খানকায় আসলাম, এসে দেখি যে সুন্দর এখানে খানকা, অনেক সালেকিন এখানে। এই আসা যাওয়া এখানে শুরু হল, তো হজরতলা পরে আমাকে এজাজত দিলেন। তো সেখানে তিনি যে হাদিসটি পাঠ করেছিলেন, প্রথমে যে হাদিসটি পাঠ করেছিলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, এরপরে হাদিসটি আল মারউ আলা দীনি খলিলি ফলিয়ানজুর আহাদুকুম আইয়ুখালিল, সর্বপ্রথম 1980 সনে যখন মিজান জামাতে পড়ি তখন শুনেছিলাম হযরত জবানে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর এর পরে যখন হযরত ওয়ালার সাথে সম্পর্ক হলো তখন তিনি হাদিস শুনাইলেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস আল মারউ আলা দীনি খলিলি ফলিয়ানজুর আহাদুকুম আইয়ুখালিল। তখন বুঝে আসলো, পরে বুঝে আসলো ওই যে জিম্মাদারির কথা বলেছিলেন, ওই জিম্মাদারি আদায় করা সম্ভব হবে যদি অন্তরের ভিতরে তাকওয়ার দৌলত থাকে, আর তাকওয়ার দৌলত এটা অর্জন হয় না আল্লাহওয়ালাদের সহবাস ছাড়া, আল্লাহওয়ালাদের সহবাস। আল্লাহ আর আমাদের হযরতওয়ালার বয়ানের সার কথাই তো এটা, গুনা ছেড়ে দাও, গুনা ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া যে গুনার থেকে বেঁচে থাকে, গুনার থেকে পরহেজ করে তাকে মুত্তাকি বলা হয়, তাকে পরহেজগার বলা হয়। আর যে মুত্তাকি হয়, যে পরহেজগার হয়, রব্বুল আলামিন তাকে ভালোবাসেন, রব্বুল আলামিন তাকে ইজ্জত দান করেন, তাকে সম্মান দান করেন, তার অন্তরের ভিতরে শান্তি দান করেন, আল্লাহ তাআলা তার আমল কবুল করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে যখন আসে তখন সে মুত্তাকি হয়, গুনাহ ছেড়ে দিতে পারে। যার অন্তরের ভিতরে যে পরিমাণ আল্লাহ তাআলার ভয় থাকবে সে তত পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকবে, আর যার অন্তরের ভিতরে যে পরিমাণ আল্লাহ তাআলার মহাব্বত অর্জন হবে সে সেই পরিমাণ আল্লাহ তাআলার হুকুম পালন করবে, সে গুনাহ থেকে বেঁচে থাকার ভিতরে এক বিশেষ স্বাদ পাবে, আর আমলের ভিতরে এক বিশেষ মজা পাবে। অন্তরে আল্লাহ তাআলার ভয় অর্জন করা, আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করা, এটা জন্য এক চেষ্টা করতে হয়, কিন্তু এই তাকওয়া আল্লাহ দান করেন, মহাব্বতও আল্লাহ দান করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর মহাব্বত চাইতে হবে এবং তাকওয়া আল্লাহ তাআলার ভয় এটাও চাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মহাব্বত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মহাব্বত চাই। তো আল্লাহর কাছে মহাব্বত চাইতে হবে, আর আল্লাহ তাআলার কাছে অন্তরে তাকওয়া চাইতে হবে। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আমার অন্তরের ভিতরে তাকওয়া দান করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে তাকওয়ার তিনটি স্তর আছে, আল্লাহর ভয়ের তিনটি স্তর। একটা হইল সাধারণ মানুষের অন্তরের ভিতরে যে ভয়, সেটা কি কবিরা গুনাহ হয়ে গেলে সে ভয় পেয়ে যায় যে আমার দ্বারা তো কবিরা গুনাহ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করতে পারেন, আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। কাজী হযরত রহমতুল্লাহ আলাইহি এক মিনিটের মাদ্রাসা লিখেছেন, এক মিনিটের মাদ্রাসা পাঁচটা বিষয়ের উপরে সংক্ষেপে ওখানে লিখে দিয়েছেন মূল কথাগুলো, তার মধ্যে একটা হইল কবিরা গুনা যা তওবা ছাড়া মাফ হয় না। একটি কবিরা গুনাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করলে ভিন্ন কথা। এক মিনিটের মাদ্রাসা প্রতিদিন, এটা হযরত ওয়াল্লাহ রহমতুল্লাহ আলাইক এটা মসজিদে তালিম করার জন্য বলেছেন। আমি এইটা মসজিদে তালিম শুরু করেছিলাম গণভবন মসজিদে, তো এক রমজান মাসে হযরত আবার আসলেন, তো আমাকে আল্লাহ নাজিবউদ্দিন রহমতুল্লাহ আলাইক কারাসি হযরতের কাছে নিয়ে আসলেন তারাবির নামাজের পর, এশার নামাজের পর। কারাসি হযরত সাথে পরিচয় করা দিয়ে বলেন যে আপনার মুরিদ, যে আপনার এক মিনিটের মাদ্রাসা এরা গণভবন মসজিদে প্রতিদিন উনি মুসল্লিদেরকে পাঠ করে শুনান। কারাসি হযরত খুব খুশি হয়ে গেলেন, মানে হ্যাঁ এটা তো মকবুল কিতাব, এটা মকবুল কিতাব, এটা পাঠ করো। আল্লাহ, আমি কিছুদিন ওই এক মিনিটের মাদ্রাসা ওই গণভবন মসজিদে পাঠ করেছি ধারাবাহিক, তো একজন মুসল্লি বললেন ইমাম সাহেব শুনেন আমার কাছে মনে হচ্ছে সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, মুখের মধ্যে যাদের মুখে দাড়ি ছিল না তাদের মুখে দাড়ি এসে গেছে। এটা আল্লাহ ভালাদের লেখার ভিতরে তাসির থাকে, প্রভাব থাকে। এরপরে কারাসি হযরত রহমতুল্লাহ আলাইহি তাআল্লুক মা আল্লাহ হযরতের লেখা বিখ্যাত কিতাব, যেটা আমাদের হযরতওয়ালা তরজমা করেছেন, এই কিতাবটা আমাকে হাদিয়া দিলেন, বলে যে এই তাআল্লুক মা আল্লাহ কিতাবটা এইটা তুমি পাঠ করে মুসল্লিদের কিছু নেই, আল্লাহ তাআলার সাথে মুসল্লিদের তাআল্লুক হয়ে যাবে, তোমারও তাআল্লুক হবে। তাআল্লুক মা আল্লাহ, এক মিনিটের মাদ্রাসা। তো এই তাকওয়ার তিনটা স্তর আছে, তাকওয়ার যে ভয় তিন স্তর, এক হলো সাধারণ মানুষ, মানুষের ভয়, সে কুমিরে গুনাহ হয়ে গেছে তো ভয় পেয়ে যায় যে আল্লাহ তাআলা এ কারণে আমাকে পাকড়াও করতে পারেন, আমাকে এ কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করতে পারেন, শাস্তি দিতে পারেন, তো সে ভয় পেয়ে যায়, সে তওবা করে। তারা সব গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করেন, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করেন, এর পরেও তারা আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে, যে তারা বলতে থাকে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, হে আল্লাহ আপনার শান মোতাবেক আমি ইবাদত করতে পারি নাই, আপনার যেভাবে চেনা জানা হচ্ছে সেভাবে আমি চিনতে পারি নাই, জানতে পারি নাই, আল্লাহ দরবারে কবুল হয় কি হয় না, এর জন্য তারা কাঁদতে থাকেন, ভয় কাঁপতে থাকেন। কানু কালিলা মিনাল লাইল মা ইয়াহজাউন ওয়া বিলা সাহারিহুম ইস্তাগফিরুন, এই তবকার লোকদের আলোচনা আল্লাহ তাআলা এই সূরা জারিয়াতের মধ্যে করেছেন, কানু কালিলাম মিনাল লাইল মা ইয়াহজাউন ওয়া বিলা সাহারিহুম ইস্তাগফিরুন, রাতে কম ঘুমায়, রোজা জারি করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আবার শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে, কি সারা রাত তো কোনো গুনাহ করে নাই, আল্লাহর বান্দগি করেছে, জিকির করেছে, তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করেছে, এরপর রোনা জারি করে, কান্নাকাটি করে, কি জন্য, আল্লাহর ভয়ে, যে আমি তো হক আদায় করতে পারি নাই, আল্লাহ তাআলা দরবারে যে কবুল না হয় এই জন্য ভয়ে কাঁপতে থাকে। তিন নম্বর হল আরিফিন কামিলিনের ভয়, আরিফিন কামিলিনের ভয়, আল্লাহ আরিফিন কামিলিন, যে তারা শতভাগ শরিয়া সুন্নাত রূপার আমল করে, শতভাগ সুন্নাত শরিয়াত রূপার আমল করে, এর পরও তারা ভয়ে কাঁপতে থাকেন যে আল্লাহ তাআলা যে বাতিনি দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা যে বাতিনি নিয়ামত আমাকে দান করেছেন, এটা আল্লাহ না জানি সিনাই নিয়ে যান, তাদের নজর থাকে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহ তো বেন ইয়াজ, শানে শানে বেন ইয়াজের দিকে তাদের নজর থাকে, যে আল্লাহ তাআলা তো কোন কিছুর মহতাজ নাই। তা আল্লাহ তাআলা যদি ইরাদা করেন তা আল্লাহ তাআলা তোমার জিন্দগির সব আমলকে একদম কি করতে পারেন, ফেরত দিয়ে দিতে পারেন যে তোমার এইগুলো আমার কাছে কবুল হয় নাই। হ্যাঁ, আমরা জানি যে বনি ইসরাইলের একজন আবেদ 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বান্দগি করেছেন, বালাম বাউর 500 বছর বান্দগি করেছে, কিন্তু শানে বেন ইয়াজের প্রভাব তার উপর পড়েছে। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন মাসালু কামাসালিল কাল, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তো তার সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ দের নজর থাকে ওই শানে বেন ইয়াজের দিকে, আল্লাহুসসামাদ, আল্লাহ আল্লাহর উপর কোন জিনিস তো ওয়াজিব নয় যে আমারটা কবুল করতেই হবে, এটা আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার এহসান, আল্লাহ দান করেছেন। আল্লাহ যদি চান তো আল্লাহ তাআলা রাখবেন, আল্লাহ যদি একটু নারাজ হয়ে যান তো সব বরবাদ করে দিতে পারে। এটা হল আরিফিন কামিলিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, হ্যাঁ, তিনি রাসূলের গুহার সাথী, ইযহুমা ফিল গার, গার গারের সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে জান্নাতের সুসংবাদ শুনেছেন, আশানায় মুবাশশারার একজন, তিনি সর্বপ্রথম উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশ করবেন। এর পরেও এত কিছু সুসংবাদ জানার পরেও তিনি কাঁদতে থাকতেন, বলতে থাকেন, বলতে থাকতেন ভয়, আল্লাহ তাআলার ভয়, ওই যে আল্লাহু সামাদ শানে বেনিয়াজ, ওইদিকে তাদের লক্ষ্য থাকে। আরিফিন কামিলিন কাঁদতে থাকতেন আর বলতে থাকে হায় আল্লাহ, আবু বকরের মা যদি আবু বকরের জন্ম না দিত, আবু বকর যদি মুমিনের শৈলের পশম হতো, আবু বকর যদি ঘাস হতো তো এই জন্তু খেয়ে ফেলত। তিনি কাঁদতেন কেন? তিনি তো জান্নাতে সুসংবাদ পেয়েছেন, কত খুশখবরি তার জন্য আছে। মানাকেবে আবি বকর, প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে তার মানাকেব রয়েছে, তিনি কাঁদতেছেন। আরিফিন কামিলিনের নজর ওখানে থাকে। আমাদের আকাবির শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে মালটার দ্বীপে বন্দী করা হয়েছিল, এবং তার সাথে ওই মালটার দ্বীপে বন্দী ছিলেন আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এবং তার আরো কয়েকজন সাগরেত। তো একবার শুনতে পেলেন যে ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছে যে এই মালটার দ্বীপে এদেরকে নির্যাতন করতে করতে এখানে মেরে ফেলা হবে, এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে না। তাদের এই সিদ্ধান্তের কথা যখন শুনলেন তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই কাঁদতে থাকলেন, তিনি বেকারার কাঁদতেছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এবং আর হযরতের অন্যান্য সাগরেদরা পরেশান হয়ে গেছেন। তো হযরত ওয়ালা তো অত্যন্ত বীর পুরুষ, অত্যন্ত বাহাদুর, তিনি এই মৃত্যুর কথা শুনে, তারা মেরে ফেলবে এই কথা শুনে তিনি কেন কাঁদতেছেন, কেন হযরতের এই হালতটা হলো, তারা বুঝতে পারেনি হযরতের কান্নার কারণ। তোমার যে মধ্যে এরকম হতো যে হযরত একদম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। একদিন হুসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই আর ওখানে যারা ছিল এরা হযরতকে বলেন যে হযরত, আমরা তো এখানে বন্দি আছি, ইংরেজরা আমাদেরকে বন্দি করেছে, আমরা যদি এখানে মারা যাই তাহলে আমরা শহীদ হব না, মানে হ্যাঁ আমরা শহীদ হয়ে যাব, মানে শাহাদাত এটা তো আল্লাহ তাআলার বড় নেয়ামত, এটা তো খুশির কথা, হযরত আপনি কাঁদেন কেন? এবার হযরত জোশে এসে গেছেন, রাগত স্বরে বললেন, এই তোমরা কি মনে করছো? ওই মৃত্যুর কথা শুনে আমি কাঁদতেছি? আমি কাঁদতেছি কি কারণে? শোনো, আল্লাহুসসামাদ, আল্লাহ তো বেনিয়াদ, আল্লাহ তাআলা অনেকের জান নিয়ে নেন কিন্তু জানকে কবুল করেন না, অনেকের জান নেন জান কবুল করেন না, অনেকের মাল নেন মালকে কবুল করেন না। সব হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই যে একজন লোক বীর বীরের সাথে এই কাফেরদেরকে হত্যা করতেছিল, আর রাসূলুল্লাহ সাল্লাম বলছিলেন যে সে জাহান্নামী, সে জাহান্নামী। সাহাবারা তো আশ্চর্য হয়ে গিয়েছিলেন, তো এক সাহাবি তো পিছনে পিছনে লেগেছিলেন যে দেখি রাসূল জাহান্নামী বলছে, আমরা দেখতেছি সে তো যেভাবে জিহাদ করতেছে এখানে কাফেরদের হাতে যদি মারা যায় তাহলে সে শহীদ হয়ে যাবে, আমরা তো দেখতেছি বাহ্যিকভাবে তিনি শহীদ হয়ে যাবেন, আর রাসূল বলছে জাহান্নামী। অনেক কাফেরকে সে মেরে ফেলছে, অনেক ইসলামের শত্রুকে সে হত্যা করেছে, কিন্তু শেষে যখন সে আহত হয়েছে তো ওই কষ্ট সহ্য করতে না পেরে এই তরবারির বার নিচে রেখে এরকম বুকে মাঝখানে তরবারির আগাটা রেখে তিনি ঝাঁপাই পড়ে আত্মহত্যা করেছে। তো জান তো আল্লাহ তাআলা নিয়েছেন কিন্তু জান কবুল করেননি। শানে বেনিয়াস আরিফিন কামিল দিনে নজর ওইদিকে থাকে, আমি তো অনেক ছোট মানুষ কিন্তু এই জামানার যারা বিখ্যাত আলিম, যারা আল্লাহ তাআলার ওলি, তারা সকলেই বলেন এই ঢালকানগরের হযরত তিনি আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ কি? আমরা তো অনেকে বুঝি না আরিফ বিল্লাহ কি। যারা আরিফ বিল্লাহ হন তাদের নজর সবসময় শানে বেনে ইয়াজের দিকে থাকে, শানে বেনে ইয়াজের থেকে থাকে, তারা ভয়ে কাঁপতে থাকে কাঁপতে থাকে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, তালিম করেন, পরামর্শ দান, দিনে সব কাজ করতে থাকেন, কিন্তু তার চোখের ভিতরে, তাদের চোখের ভিতরে সবসময় পানি থাকে, টলমল টলমল করতে থাকে। এই এই একটা হাসির কথা বলতেছেন, একটা আনন্দের কথা বলতেছেন, আর মুহূর্তের মধ্যেই দেখা গেল যেই লোকটার মুখের ভিতরে হাসি ওই লোকটার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, কারণ মুহূর্তের মধ্যে আবার ওইদিকে চলে গেছেন। আমাদের হযরত ওয়ালার শান আপনারা দেখেছেন, আপনারা অনেক ভাগ্যবান, আমার জন্য দোয়া করবেন। আমি হযরতুল্লাহর সোহবতে বেশি সময় থাকতে পারি না, মাঝে মধ্যে আমি আসি, আমি অসুস্থ আসতে পারি না, কিন্তু আমার দিল অনেক কাঁদে। এই যে আমাদের ভাই মাওলানা মুফতি শহীদুসসালাম সাহেব সবসময় হযরতুল্লাহর ওখানে থাকেন, উনি ফোন দেন অনেক সময়, আমার অনেক ই লাগে যে আমি মাঝে মধ্যে আসি, আর যেটা আমি যে ঝলকটা দেখি ওটা আমি এখান থেকে নিয়ে যাই, যে এই যে হযরতওয়ালা দেখতেছেন এই দোস্ত আহবাবের সাথে কথা বলতেছেন, চা পান করতেছেন, কফি পান করতেছেন, বা একটু ফল খাইতেছেন, হাসির কথা বলতেছেন, এর মধ্যে এমন একটা কথা বলে কান্না শুরু করেছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, এটা কি? উনি কোথায় আছেন এখন? কোথায় ছিলেন, কোথায় চলে গেছেন? কারোর সাথে তার যোগাযোগ হয়ে গেছে? নজরটা এখান থেকে কোথাও চলে গেছে? সবকে সাথ রাখে ভি সবসে জুদা রহে, আমরা তো দেখি আমাদের সাথে আছেন কিন্তু হযরতওয়ালা আমাদের থেকে জুদা থাকেন, আমাদের থেকে জুদা থাকেন। হে আল্লাহ, ওদিকে নজর থাকে। আর আমার কাছে তো মনে হয় যে হযরতওয়ালা আল্লাহ তাআলার দিকে উড়ে যাচ্ছেন আর আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ, ওই যে হযরত তাআলার কবিতা আছে না, চলো আল্লাহ পানে চলো চলি, চলো আল্লাহ পানে চলি, চলো আল্লাহ পানে চলি, তার মানে কি? আমার কাছে তো এটাই মনে হয় যে তিনি রওনা হয়ে গেছেন, উড়তেছেন, যাচ্ছেন যাচ্ছেন, আর আমাদেরকে বলতেছেন আসো আসো, চলো আমার সাথে চলো, আসো আমার সাথে চলো। এখন আমরা যদি চলা শুরু করি তাহলে আল্লাহ তাআলা তাকে যেখানে পৌঁছে দিবেন আমাদেরকেও দয়া করে আল্লাহ তাআলা ওখানে নিয়ে যাবেন। ওখানে নিয়ে যাবেন। আপনারা অনেকেই হযরতকে চিনে, হযরত চিনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে যা বৈশিষ্ট্য দিয়েছিলেন ওর কিছু ঝলক আমাদের হযরত ওয়ালার মধ্যে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হযরত সাহাবায়ে কেরাম বলেছেন, মান রাআহু বাদিহাতান হাববাহু আমান খালাতাহু মারিফাতান আহাববাহু, যে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে দেখত তার ব্যক্তিত্ব এবং তার মর্যাদার প্রভাবে সে ভয় পেয়ে যেত। আমান খালাতাহু মারিফাতান আহাববাহু, আর যে তাকে চেনার জন্য তার সাথে মিশত তাকে ভালোবেসে ফেলত, তাকে ভালোবেসে ফেলত। আমার কাছে তো এরকম, আমি যখন শুরুতে যদি হযরত আল্লাহকে দেখতাম আমার ভয় লেগে যেত, তার কাছে যেতে ভয় লেগে যেত, কিন্তু যখন কাছে গেলাম মিললাম তখন অন্তর ভিতরে মহব্বত এসে গেছে। আমার মনে হয় আপনাদের সকলের হালতই এরকম, যে হযরত আল্লাহকে দেখলে ভয় লাগে। কিসের কারণে? তার ব্যক্তিত্ব, তার মর্যাদার প্রভাবে ওই ভয়, তার ব্যক্তিত্ব মর্যাদার প্রভাবে ভয় লাগে, অন্তর কাঁপতে থাকে। কিন্তু হযরতওয়ালার সাথে মিশার পরে দেখা যায় হযরতওয়ালা নিজেই বলেন, বন্ধুরা আমার, হ্যাঁ বন্ধুরা আমার বলেছে এই আহাব্বাউ, ভালোবেসে পেরে। সাধারণ মানুষের এই অবস্থা। এই মিরপুর থেকে এক লোক কয়েকদিন, আমি যে মসজিদে খেদমতে আছি মসজিদে আছেন আমাকে দেখার জন্য, পরে তিনি একদিন আসছে জোহরে নামাজের পরে এসে বলে, হযরত আমি একটু ভিতরে আসতে পারি? বলে আসেন। বলে যে আমি শুনছি ঢালকানগরের হযরত মাওলানা শাহ হাকিম শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামত বারাকাতুহুমের সাথে আপনার ইসলাই তাআল্লুক, হযরত আপনাকে ইজাজত দিয়েছেন আপনাকে দেখার জন্য আমি দুই দিন আসছি, আপনাকে পাই নাই, আজকে তৃতীয় দিন দেখলাম যে হযরত আল্লাহর সাথে আপনার তাআল্লুক আছে, এই জন্য আপনাকে দেখতে আসছি। এর দ্বারা অনুধাবন করুন যে হযরতওয়ালার সাথে তাআল্লুকের কারণে আমাকে দেখতে আসেন, তো হযরতওয়ালাকে সে কি পরিমাণ ভালোবাসে। মান রাআহু বাদিহাতান হাববাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাববাহু, এটা ওই ঝলক আল্লাহ তাআলা আমাদের হযরতওয়ালাকে দান করেছেন, যে দেখেন তিনি তাকে মহব্বত করতে থাকেন হযরতওয়ালাকে। এবং হযরতকে হাকিম বলা হয়, হাকিম হাকিম বলা হয়। আসলে হযরতওয়ালা রোগ ধরতে পারেন, সব শায়খ কিন্তু রোগ ধরতে পারেন না, কিন্তু আমাদের হযরত কিন্তু কার কি রোগ আলহামদুলিল্লাহ তিনি রোগটা ধরতে পারেন, রোগ ধরতে পারেন এবং চিকিৎসাও দিতে পারেন, চিকিৎসাও দিতে পারেন। এবার আমার বাসায় আসলেন হযরতওয়ালা, আমি ওখানে মসজিদে হযরতওয়ালা বাইরে ছিলেন, পরে হযরতওয়ালা বাসায় আসলেন, দেখলেন অনেক কিতাব এখানে। হযরতওয়ালা বললেন যে কিতাব কি, এটা পড়ার জন্য না দেখানোর জন্য? বলে হাতির দাঁত দুইটা আছে না দেখা যায়, হাতির দাঁত আছে না বের হওয়া থাকে, ওটা কোনো কাজের, ওটা কোনো কাজের না। এ আল্লাহ আল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হালত এরকম ছিল, যখন পরেশান হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, তখন মনের প্রশান্তির জন্য রাসূল সাল্লামের দরবারে মজলিসে চলে আসতেন, আর রাসূলকে দেখার পরে, রাসূলের কথা শোনার পরে তাদের মনের সব কষ্ট পরেশানি দূর হয়ে যেত। আমাদের হযরতওয়ালার শান ওইটা, যেহেতু তিনি আরিফিন কামিলিন, আল্লাহ তার শান এমন একটা কথা বলে দেন একদম সব পরেশানি দূর হয়ে যায়, সব পরেশানি দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আসেন না যে আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতওয়ালার কদর করার তৌফিক দান করেন এবং বেশি বেশি হযরতওয়ালার সোহবতে আসার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরতওয়ালা দামত বরকাতহুমকে আমরা খুব কদর করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত আলা দামত বরকাতহুমের বিশিষ্ট খলিফা আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান হযরত আলা দামত বরকাতুহুমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের সম্মানিত ওস্তাদুল হাদিস এবং ফতোয়া বিভাগের সম্মানিত মুশরিফ মুফতি ইমদাদুল্লাহ সাহেব দামত বরকাতুহুম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا حيث كانوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله پاك رب العالمين لاكو كوتي شكريا الله پاك رب العالمين اما در کے جو گر ایک مہان بزرگر صحبت عاشار تار کتھا برتا شونار তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় বাওয়াকার মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, বুজুর্গানে দ্বীনের মজলিস। এখানে আমার মতো লোকের এখানে ইস্তেফাদা করার জন্যই, উপকৃত হওয়ার জন্যই আসা দরকার। তবু আল আমরু ফাওকাল আদব হিসাবে নির্দেশ হয়েছে বলে কিছু কথা আরজ করতে চাই আকাবিরদের হাওয়ালায়। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো, ওসিলা তালাশ করো, উপায় তালাশ করো, আর তার রাস্তায় মেহনত করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। প্রথম নির্দেশ হচ্ছে তাকওয়া অবলম্বন করো। পরে তিনি বলেন যে কোরআনে করিমের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে কোন নির্দেশ দেন, হুকুম জারি করেন, তখন তার আগে অথবা পরে তাকওয়ার নির্দেশ দেন। কোন হুকুম দিলে তার আগে অথবা পরে তাকওয়ার কথা বলেন, তাকওয়া অবলম্বনের নির্দেশ দেন। এবং তাকওয়া অবলম্বনের নির্দেশ কোরআনে মজিদের মধ্যে এত বেশি, জায়গায় জায়গায়, স্থানে স্থানে একটু পরপরই তাকওয়া অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এক আয়াতের মধ্যে দুইবার তাকওয়ার কথা বলা হয়েছে। সূরা নিসার শুরুতে আয়াতের শুরুতে তাকওয়া নির্দেশ, আয়াতের শেষেও তাকওয়া নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ। এক আয়াতের মধ্যে, আয়াতের শুরুতে একবার নির্দেশ, আয়াতের শেষেও একবার নির্দেশ। এত গুরুত্বের সাথে কোরআনে মজিদের মধ্যে বারবার তাকওয়ার আদেশ, প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রতিটা সূরায় তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা করেছেন। এবং কোরআনে মজিদের একটা তর্জ উসলুব হচ্ছে যখন কোন বিধান আল্লাহ তাআলা দেন, হুকুম করেন, তো তাকওয়ার, তার আগে তাকওয়ার কথা বলেন অথবা তার পরে কথা তাকওয়ার কথা বলেন। হযরত বলেন যে এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার একটা হুকুম যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে তাহলেই তার পক্ষে সম্ভব পাবন্দির সাথে ওই হুকুম পালন করা। যদি একজন মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে সে ওই আল্লাহ তাআলার হুকুমটা পাবন্দির সাথে পালন করতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেওয়ার আগেও তাকওয়ার কথা বলেন, পরেও তাকওয়ার কথা বলেন, যে তাকওয়া হলেই তোমার মাধ্যমে এই হুকুম পাবন্দির সাথে পালন করা সম্ভব হবে। এরপরে হযরত বলেন, দুনিয়ার বিষয়ে দেখেন যে সরকার যখন কোনো একটা নিয়ম কানুন করে, তখন কিছুদিন পরে এই নিয়ম এটা ভেঙে যায়, জনগণ ভেঙে ফেলে, এবং এই নিয়মকে মাধ্যম করে ঘুষের বাজার চড়া হয়ে যায় এবং ঘুষের বাজার গরম হয়ে যায়, এই নিয়মকে মাধ্যম বানিয়ে, উপায় বানিয়ে। এমনকি কোথাও যদি আইন কানুনের নির্দেশ থাকে, তখন সেখানে দেখা যায় যে হয়তো কোনো পুলিশের ভয় এবং এই পিটুনির ভয় অথবা আইন আদালতের ভয়ে এর কারণে মানুষ সেই আইন পালন করে। কিন্তু একটা মানুষ যখন সে একান্ত নির্জনতায় থাকে এবং রাতের অন্ধকারে থাকে, তখন একমাত্র তাকে গুনাহ থেকে, আইন লঙ্ঘন করা থেকে, বিধানকে লঙ্ঘন করা থেকে একমাত্র পালন করতে বাধা দিতে পারে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলেই সে একান্ত নির্জনতার সময়ে, যখন সে কেউ তাকে দেখে না এবং অন্ধকার, কাউকে দেখার উপায়ও নাই, একান্ত নির্জন অবস্থায়, তখন তাকে আল্লাহর বিধান লঙ্ঘন করা থেকে একমাত্র তাকওয়াই বাঁচাতে পারে, আল্লাহর ভয়ই তাকে বিধান লঙ্ঘন করা থেকে বাঁচাতে পারে। তো হযরত ঘটনা নকল করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত আমলে তিনি প্রজাদের, নাগরিকদের অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য তিনি রাতের বেলায় তাহাজ্জুদের পরে টহল দিতেন, মদিনার অলিগলিতে ঘুরতেন। তো একবার তাহাজ্জুদের নামাজের পরে তিনি ঘুরছিলেন মদিনার অলিগলিতে, তো হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটি ঘর থেকে কথাবার্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। পরে তিনি কথাবার্তার আওয়াজ পেয়ে তিনি সামনে এগোলেন, কি কথাবার্তা হয়, কারা কথাবার্তা বলতেছে। পরে যে বাড়িতে কথাবার্তা হচ্ছিল সে বাড়ির দেয়াল ঘেঁষে তিনি দাঁড়িয়ে গেলেন। এখানে মাঝখানে বলে রাখা যে কারো কথার মধ্যে আড়ি পাতা এটা নাজেজ, কিন্তু যদি ব্যক্তি দায়িত্বশীল হয় তাহলে সে দায়িত্বশীলতার দায়িত্বের মধ্যে পড়ে, যে মানুষ কে কি করছে, কি কে কি বলছে সেটা দেখা। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দায়িত্বশীল বলেই তিনি ওই কথাবার্তা কি হচ্ছে, কারা কথাবার্তা বলছে সেটা জানার জন্য তিনি সেখানে গেলেন। যাওয়ার পর শুনলেন যে একটি বৃদ্ধা মহিলা সে তার মেয়েকে বলছে যে আজকে ওটের যে দুধ হয়েছে তা তো অনেক কম, এতটুকু ওটের দুধ বিক্রি করে আমাদের দিন গুজরান হবে না, তুমি একটু পানি মিশিয়ে দাও তাহলে একটু বেশি হবে, তাহলে আমাদের আজকের দিনটা চলে যাবে। তখন ওই মেয়ে বলছে, জাম্মু আপনি কি শোনেন নাই, আমিরুল মুমিনিন দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তখন ওই বৃদ্ধা বললেন যে আমিরুল মুমিন কি আমাদেরকে দেখছেন, তিনি হয়তো তার ঘরে ঘুমিয়ে আছেন, এখানে আমিরুল মুমিনিন আমাদেরকে দেখার মতো কেউ নাই, তুমি নিশ্চিন্তে পানি মিশাতে পারো। তখন ওই বৃদ্ধার মেয়ে বলল যে ঠিক আছে, এখানে আমিরুল মুমিনিন নেই, তার কোনো লোকও আমাদেরকে দেখছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি নেই, তিনি কি আমাদেরকে দেখছেন না, তো তাকে আমরা কিভাবে ফাঁকি দিব, আমরা যদি দুধে পানি মিশাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, তো তার সামনে আমরা কি জবাব দিব। তো এই হচ্ছে এই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, রাতের অন্ধকারে ওই মেয়ের যে ভিতরে যে অনুভূতি যে আমাকে আমিরুল মুমিনিন এর আইন লঙ্ঘন করলে, যদিও আমিরুল মুমিন আমাকে ধরতে পারবেন না, আমাকে দেখতে পারবেন না, কিন্তু আমিরুল মুমিনের যে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখছেন এই নির্জন, এই রাত অন্ধকার রাতে। তো এরই নাম হচ্ছে তাকওয়া, যে রাতের অন্ধকারেও একান্ত নির্জন অবস্থায়ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুম লঙ্ঘন না করা, আল্লাহর ভয়ে। পরে হযরত রহমতুল্লাহ আলী বলেন যে একবার আমি আমেরিকা সফরে যাই, আমেরিকার একটা প্রদেশ টেক্সাস প্রদেশের প্রসিদ্ধ শহর হিউস্টন, তো হিউস্টনেই নাসা যে মহাকাশ বিজ্ঞান যে কোম্পানি তার সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে হিউস্টনে। তো তিনি বলেন যে আমার মেজবান সে আমাকে ওই নাসার কেন্দ্রটা দেখানোর জন্য আমাকে নিয়ে গেছে, তো আমি সেখানে গেলাম। যাওয়ার পর সে নীতি নীতি এক পর্যায়ে নাসার ওই কেন্দ্রের এমন একটা জায়গা নিয়েছে যেটা সবচেয়ে বেশি স্পর্শকাতর, সবচেয়ে বেশি গোপন এলাকা, সেখানে সবাই যেতে পারে না। এমন তিনি বলেছেন এটা 9/11 এর আগের ঘটনা, এখন তো যাওয়া যায় না। তখন তিনি বললেন সেখানে যাওয়ার পর আমি দেখলাম কোনো একজন পুলিশ নেই, কোনো একজন দারোয়ান নেই এবং কোনো একজন সিকিউরিটি গার্ডও নেই, সম্পূর্ণ খোলামেলা অবস্থা। সেখানে কোনো গার্ড নেই, কোন সিকিউরিটি নেই এবং কোনো পুলিশও নেই, এরকম অবস্থায় সেখানে এত স্পর্শকাতর এলাকা। তখন তিনি বললেন কিন্তু আমি একটা দেখলাম, একটা লেখা আছে ইংরেজিতে যে এখানে আপনার পদক্ষেপ, প্রত্যেকটা কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে সিসিটিভি এর মাধ্যমে, যে আপনি আমাদের পর্যবেক্ষণে আছেন, আপনাকে, আপনার সকল কাজ আমরা দেখছি, আপনি আমাদের নজরে আছেন, এই কথাটাও সেখানে লেখা আছে ইংরেজিতে। তখন তিনি বললেন, তখন এই এই লেখাটা পড়ার পরে হযরত বলেন যে আমার এটা অনুভূতি হলো যে দেখেন একটা মাত্র শব্দ যা আপনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, আপনাকে দেখা হচ্ছে, আপনি আমাদের নজরে আছেন, আপনাকে আমরা দেখছি কি করছেন, এই এতটুকু একটা বাক্যের কারণে শত সবগুলো মানুষ সতর্ক হয়ে আছে এবং প্রত্যেক মানুষ এখানে আসার পর সতর্ক হয়ে যায়। এমন কোন কাজ সে করে না যার কারণে তাকে গ্রেফতারের সম্মুখীন হতে হয়, এমন কোন কাজ করে না যার কারণে তাকে জবাবদিহি করতে হয়। তখন তিনি বললেন আরে এই কথাটাই তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার বলে গিয়েছেন, যে কোরআনে মজিদের মধ্যে বারবার বলা হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, তোমরা যা করছো আল্লাহ তাআলা ভালো করে জানেন, আল্লাহ তোমাদেরকে ভালোভাবে দেখছেন, আল্লাহ তোমাদের অন্তরের খবরও জানেন। এই কথাটা যে আল্লাহ আমাকে সর্বদা দেখছেন, আমি যা করছি আল্লাহ তাআলা জানেন, এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া। এরপরে হযরত বলেন এই অনুভূতির সৃষ্টির জন্যই পৃথিবীর মধ্যে যত যত নবী এসেছে, যত কিতাব এসেছে, সবগুলো এই অনুভূতি সৃষ্টির জন্যই এসেছে। যত কিতাব এসেছে, যত নবী রসুল এসেছেন, যত নবী রসুলের দাওয়াত ছিল এটাই যে অন্তর মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি করা। তারপর হযরত বলেন যে এই তাকওয়াই হচ্ছে এমন একটা বস্তু যা মানুষকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে বাধ্য করে, এবং এই তাকওয়া যদি আমাদের মধ্যে এসে পড়ে তাহলে আমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, আমরা কারো উপর জুলুম করব না, আমাদের দ্বারা কারো হক নষ্ট হবে না, আমি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করব না, কোনো গুনাহগার করব না, আল্লাহ তাআলা কোনো বিধান লঙ্ঘন করব না, এই তাকওয়ারই বদলতে। তো হযরত বলেন যে এই তাকওয়া এমন একটা বস্তু যে এটা এখন অবলম্বন করা যাবে কিভাবে, আমি তাকওয়া আমি অর্জন করব কিভাবে। তখন হযরত বলেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার গুণ অর্জনের জন্য দুইটা পদ্ধতি বলেছেন। একটা পদ্ধতি হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো, ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তো বলেন যে ওয়াসিলা কাকে বলে, ওয়াসিলার অনেকগুলো ব্যাখ্যা আছে, তাফসির আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে ওয়াসিলা মানে নেক আমল, যে আমি যত বেশি নেক আমল করব তত আমার মধ্যে তাকওয়ার গুণ বলিষ্ঠ হবে, শক্তিশালী হবে। ওসিলার আরেকটা ব্যাখ্যা যেটা অন্যান্য আয়াত থেকেও সেটা সমর্থন হয়, তাইদ হয়, সেটা হচ্ছে ওসিলা মানে হচ্ছে যারা তাকওয়ার গুণে গুণান্বিত তাদের সাহচর্য অবলম্বন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তো ওসিলার এক অর্থ যেটা এই আয়াতের মধ্যেও, এই আয়াত থেকেও সমর্থন হয়, যে ওসিলা মানে হচ্ছে যারা তাকওয়ার গুণে গুণান্বিত তাদের সাহচর্য অবলম্বন করা। তাহলে তহজ্জুদ বলেন যে এই তাকওয়ার গুণে গুণান্বিত মুত্তাকীদের সাহচর্য অবলম্বনটাই এমন একটা গুণ যে এটা যদি অবলম্বন করা হয় তাহলে অনায়াসে সবচেয়ে সহজ তাকওয়ার গুণ অবলম্বন করার, তাকওয়ার সিফাত অবলম্বন করার সবচেয়ে বড় সহজ এবং সবচেয়ে মুয়াস্সির ফলপ্রসূ মাধ্যম হচ্ছে মুত্তাকীদের সাহচর্য অবলম্বন করা। কারণ মুত্তাকীদের সাহচর্য ব্যতীত নিজে তাকওয়া কিভাবে অবলম্বন করতে হয় সেটা বুঝে আসে না। হযরত বলেন যে কবি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেতরাজ সালা তাআত বেরিয়া, যে সামান্য এক মুহূর্ত কোন আল্লাহর ওলির সান্নিধ্যে কাটানো 100 বছর এখলাসের সাথে নেক আমল করার চেয়ে বেশি উত্তম। তো হযরত বলেন যে একবার হযরত মাওলানা থানবী রহমতুল্লাহ আলী হাকিমুল উলুম হযরত মাওলানা থানবী রহমতুল্লাহ আলীর কাছে এক ব্যক্তি বলল যে হযরত এটা তো একটা অতিরঞ্জন হয়ে গেল, মোবালাগা হয়ে গেল, যে একটা মানুষ সামান্য একটা সময়ে একজন বুজুর্গের সহবতে কাটালো আর তা সে আরেকজন সে 100 বছর বের ইয়ে আবাদত ইখলাসের সাথে আবাদত করল, তো তার এই সামান্য একটু সহবত সান্নিধ্য আর এটা 100 বছরের আবাদত থেকে বেশি হয়ে যায়, এটা তো অতিরঞ্জন হয়ে গেল না? তো হযরত বলছেন যে ভাই মোটেও অতিরঞ্জন হয় নাই, মোটেও মোবালাগা হয় নাই। থানবী রহমতুল্লাহ বলেন যদি কবি বলতেন যে 100 লক্ষ বছরের ওই ব্যক্তির একজন বুজুর্গের সান্নিধ্যে সামান্য একটা সময় কাটানো 100 লক্ষ বছর থেকেও উত্তম, এই আবাদ বন্দীকে থেকে উত্তম, তাহলেও সে অতিরঞ্জন হতো না। থানবী রহমতুল্লাহ বলেন যে কেন? তারপর তিনি বলেন যে আলী আমি আবাদ বন্দী করছি, আমার আবাদ বন্দী কি সহি তরিকা হচ্ছে কিনা এটা তো আমি বুজুর্গানে দিন তাদের আবাদ বন্দীকে দেখে আমি শিখব, আবাদ বন্দীকে সহি তরিকা আমি শিখব তাদেরকে দেখে, এবং তাদের থেকে দেখে 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 আমি আবাদতের প্রেরণা আমি সৃষ্টি করব। আল্লাহ তাআলাকে মহব্বত করে আল্লাহ তাআলার মহব্বতের সাথে আবাদ বন্দীকে কিভাবে করা যায় সেটা আমি শিখব বুজুর্গানে দিন থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে মুত্তাকিদের থেকে তাদের থেকে দেখে দেখে শিখব, অন্যথায় আমার আবাদ বন্দীকে হবে দৈনন্দিন অন্য অন্য কাজ, দুনিয়ার যে কাজগুলো তার মতো একটা কাজ আমার করার আছে আমি করলাম, কিন্তু আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে সহি তরিকে আবাদ বন্দী করতে হলে বুজুর্গের বুজুর্গানে দিনের সহবত ছাড়া সম্ভব না। এই জন্যই একবার কুতবা আলম ফকিহুন নাফস ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি একবার বলছিলেন যে তিনি আলোচনা করতেছিলেন তাসাউফুর শেখ নিয়ে, যে মুরিদের জন্য তাসাউফুর শেখ এটা জরুরি কি জরুরি না বা এটা মানে কতটুকু ফলপ্রসূ হয় সেটা নিয়ে আলোচনা করতেছিলেন। তো আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি জোশে এসে বললেন মেই বাতা দো, তো উপস্থিত লোকেরা বলল যে হযরত বাতাইয়ে, তখন তিনি আবার একটু পরে বললেন মেই বাতা দো আমি কি বলে দিব তোমাদেরকে, তো উপস্থিত লোকেরা বললেন যে হযরত বাতাইয়ে যে হযরত বলে দিন আমাদেরকে, তখন আবার বললেন যে মেই বাতা দো আমি কি তোমাদেরকে বলে দিব, তখন উপস্থিত লোকেরা বললেন হযরত বাতাইয়ে, তখন তিনি বললেন যে 3 সাল কামেল মুজ পর ইতনা গুজরি কে হযরত ইমদাদুল হাজী ইমদাদুল মুহাজির মুকি রহমতুল্লাহ আলাই মেরে কলব মে থা আর মই কোই কাম উনসে পুছে বগৈর নহীঁ কিয়া, যে 3 বছর পুরা পূর্ণ 3 বছর এমন অতিবাহিত হয়েছে যে এই 3 বছরে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকি রহমতুল্লাহ আলাইর ধ্যান আমার অন্তরে ছিল, আমি তার কাছ থেকে একটা কাজও তার কাছে জিজ্ঞাসা করা ছাড়া আমি করি নাই। এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন যে 3 বছর যাবত আমি একটা কাজও হাজী সাহেব রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা ছাড়া আমি করি নাই। এরই নাম হচ্ছে ইত্তিবাই শেখ এবং এর নাম হচ্ছে ফানাফি শেখ। এরপরে হযরত রহমতুল্লাহ আলী বলেন একটু পর আবার বললেন মেই বাতা দো, তখন হযরত রহমতুল্লাহ আলীর উপস্থিত মজলিসের লোকেরা বলল যে হযরত বাতাইয়ে, তখন তিনি বললেন যে 3 বছর পূর্ণাঙ্গ 3 বছর এই এরকম আমার উপর অতিবাহিত হয়েছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধ্যানে ছিল আমার কলবে ছিল, আমি তার কাছ থেকে কোনদিন কোন কাজ তার কাছ থেকে জিজ্ঞাসা করে করা ছাড়া আমি করি নাই। তো এইভাবে তারা কি হচ্ছে, প্রথমে ফানাফি শেখ হচ্ছে, পরবর্তী তারা কে হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাথে তার তাল্লুকে খাস কৈফিয়ত খাসা তৈরি হয়ে গেছে যে রসুল করিম সাল্লাহ ইসলামের কাছ থেকে তিনি জিজ্ঞাসা করা ছাড়া কোন কাজ করেন নাই। এরপরে একটু পর আবার বললেন তিনি জুসে এসে বললেন মেয়ে বাতা দো, তখন হজরত উপস্থিত লোকেরা বললেন যে হজরত বাতাইয়ে, তখন তিনি বললেন না আব্বাস করো এখন আর বলবো না। লোকেরা অনেক পিড়াপিড়ি করলো, উপস্থিত লোকেরা অনেক প্রেরণা করলেন যে হযরত বলেন বলেন, তিনি বললেন না এখন আর বলবো না এখন থাকুক। পরবর্তীতে পরের দিন ওই উপস্থিত মজলিসের উপস্থিত লোকেরা বললেন যে হযরত এবার বলেন যে কি বলতে চেয়েছিলেন বলেন, তখন অনেক পিড়াপিড়ির পরে অনেক পীড়াপীড়ির পরে হযরত বললেন যে বাস আবি তু ওহ মাকাম ইহসান রাহা, বাস এখন তো তিন বছর পর, এই ছয় বছর পরে আমার অবস্থা হচ্ছে মাকাম ইহসান, যে সর্বদা আমি আল্লাহকেই সামনে দেখি এবং সকল বিষয় আমি আল্লাহ তাআলার কাছ থেকেই রহনুমাই নিয়ে এবং নির্দেশনা নিয়ে আমি করে থাকি। তো এরই নামে এভাবে ফানাফি শেখের মাধ্যমে, ইত্তেবাই শেখের মাধ্যমে এভাবে তাকি হতে থাকে, মাকাম ইহসান পর্যন্ত পৌঁছে। হযরত গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুইটা শব্দ তাসউফ এবং সুলুক, তাসউফ মানে কি সুলুক মানে কি? তো হযরত রহমতুল্লাহ বলেন তাসউফ মানে হচ্ছে যে তার এন্তেহা হচ্ছে ইহসান, মাকাম ইহসান, সর্বদা আমি আল্লাহ তাআলাকে চোখের সামনে দেখি, অথবা আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি, এমন একটা কাইফিয়াত তৈরি হয়ে যাওয়া, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি সচক্ষে আল্লাহকে দেখছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখছেন এতটুকু। এরপর বলেন যে সুলুক মানে কি? সুলুক মানে হচ্ছে নিজের বাতেনকে ইনাবাত ইলাল্লাহ, রুজু ইলাল্লাহ রাখা আর নিজের জহেরকে ইত্তেবায়ে সুন্নতের উপর লাগানো, এর নাম হচ্ছে সুলুক। যে আমি আমার ভিতরের অবস্থাকে আল্লাহ তা সব সর্বদা আমি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করব, মনোনিবিষ্ট নিবিষ্ট রাখব আর আমার জাহেরকে আমার বাহ্যিক সকল কাজকর্মকে সুন্নত মোতাবেক করব, এর নামে হচ্ছে সুলুক। আর এটা হচ্ছে তাসউফ, সুলুকের সারনির্যাস, এটা মাকসাদ যে আমার সব কাজ হবে আল্লাহ তাআলার দিকে আমার মন নিবদ্ধ থাকবে এবং আমার সকল কাজকর্ম সুন্নত মোতাবেক হবে। তো হযরত রহমতুল্লাহ বলেন এই হচ্ছে মানে তাকওয়ার ফলাফল, যে তাকওয়ার মাধ্যমে এবং আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, সকল আল্লাহ তাআলার বিধান আমি মান্য করতে পারবো, আর তাকওয়া আমার অর্জন অর্জন হবে বুজুরগান দ্বীনের সহবতের দ্বারা, সান্নিধ্যের দ্বারা। হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বলেন যে হযরত মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী বলেন যে এই যে সাহাবে দিন, তো হযরত বলেন যে দিন তো আসে সোহবতের বরকতেই, এই পর্যন্ত দিন এসেছে সোহবতের মাধ্যমেই। তো হযরত রহমতুল্লাহ বলেন যে সাহাবে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সোহবতে ছিলেন, সান্নিধ্যে ছিলেন, সান্নিধ্য গ্রহণ করেছেন, সাহাবে কেরামের সান্নিধ্য অবলম্বন করেছেন, তাবিন তাবিনদের সান্নিধ্য অবলম্বন করেছেন, তাবে তাবিন, এভাবে সান্নিধ্যের মাধ্যমেই দিন এসেছে। এরপর তিনি বলেন যে এই যে আজকে সম্মানসূচক উলামায়ে কেরামের সম্মানসূচক বিভিন্ন লকব উপাধি লাগানো হয় যে উনি অমুকে শেখুল ইসলাম, অমুকে মুফতি, অমুকে ইমাম, কিন্তু আজকে একজন সাহাবির নামে এটা লাগানো হয় না যে ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শেখুল হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এটা লাগানো হয় না। কারণ সাহাবি হওয়া, আল্লাহ রসুল ইসলামের সোহবত উঠানো এমন একটা লকব, এমন একটা গুণ যে এর পরিচয়ের জন্য আর কিছু লাগে না। তো এই জন্য সোহবত এখতিয়ার করা, সোহবতের মাধ্যমেই তাকওয়া আসবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত বড় একজন মহান বুজুর্গ দান করেছেন যে বুজুর্গের সোহবতে আসলে আমাদের আল্লাহ তাআলাকে স্মরণ হয়, দিল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি থাকে এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়। যেটা বলেছেন যে সুলুক মানে হচ্ছে সুন্নত মোতাবেক হওয়া কাজগুলো, তো এটা এটা এই গুণ আমাদের মধ্যে সৃষ্টি হয়। তো এই জন্য আমাদের আমরা সবসময় আমরা এই ফিকির রাখি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইত্তেবায়ে শেখ নসিব করেন এবং তাকওয়ালা জিন্দেগী নসিব করেন। এই জন্য আমাদের হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুম বেশি বেশি কদর করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এখন হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুমের বিশিষ্ট খলিফা, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, জামিয়া হাকিমুল উম্মতের সম্মানিত মহাদ্দিস মুফতি মহিউদ্দিন কাসিম সাহেব দামত বরকাতুম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রব্বুল আলামিনের লাখো কোটি শুকর। রব্বুল আলামিন আমাদেরকে একজন যুগের শ্রেষ্ঠ রাহবারের কাছে আসার এবং সম্পর্ক রাখার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মানব জীবনে অনেক বড় সম্পদ, অনেক বড় নিয়ামত, নিজের জীবনকে কোন আল্লাহওয়ালার সাথে যুক্ত রেখে নিজের জীবনকে পরিচালনা করা। যেই মানুষটার সম্পর্ক খাঁটি আল্লাহওয়ালাদের সাথে থাকে, ওই মানুষটাকে আল্লাপাক দুনিয়াতে এবং আখেরাতে অবশ্যই সফলতা দান করেন। তো রব্বুল আলামিন আমাদের পরে কত বড় এহসান করেছেন, আমাদের পরে কত বড় মেহরবানি করেছেন যে আমরা কত বড় একজন শায়েখ পেয়েছি। কাছের থেকে আসলে অনেক কিছু বোঝা যায় না। আজকে এসেছিলাম হজরতের কাছে, আসলে আমি ভাবিও নি যে কিছু বলতে হবে, আর কিছু বলার জন্য কিছু আমি বলতেও পারছি না। হযরতের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছিলাম, তো আমি কিছু স্মৃতিচারণ করি, হযরতের কিছু আলোচনা করি। তো 1997 সালে যখন ঢালকানগর মাদ্রাসায় এসে ভর্তি হলাম, 97-96 সনে করাচি হজরত রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতেন, তো অনেক মানুষ দেখতাম, এ বড় বড় বুজুর্গান দিন বয়ান করতেন। তো হঠাৎ করে তখন নাহবিমির পড়ি ঢালকানগর মহাশয়, তখন প্রথম বছরেই নাহবিমির পর্যন্ত ছিল। তো হঠাৎ করে দেখলাম হজরতওয়ালা মসজিদে দাঁড়িয়ে আছেন, তখন হযরতের সাথে এত মানুষের সম্পর্ক ছিল না। কিন্তু হযরত করাচি হযরতের পাশে বসে এমন ভাবে কথা বলছেন, তো দীর্ঘ সময় পরে লক্ষ্য করে মনে হল যে এই দুই বুজুর্গ পার্থক্য শুধু এতটুকু মনে হল, একজন বাংলাদেশি একজন পাকিস্তানি, আর কোনো পার্থক্য মনে হচ্ছিল না আমার কাছে। তো অনেকেই করাচি হযরতের কাছে ছুটছিলেন, তা আমি হযরতের পাশে দাঁড়িয়েছিলাম। অনেক সময় দাঁড়িয়ে থেকে কিছু বলার সাহসও পাচ্ছিলাম না, তখন তো ছোট, অনেক ছোট। তো হযরতের সাথে সাথে হযরত এই মসজিদ তখন ছাবড়া মসজিদ ছিল, ছাবড়াই ছিল তখন। আমরা মালসার থেকে এসে হযরতের এখানে বয়ানে যখন আসতাম আসরের নামাজের সময়, আমার এখনো চোখে ভাসে, আসরের নামাজের সময় বাহির থেকে আলোটা মসজিদের ভিতরে প্রবেশ করত, মসজিদের ভিতরে চলে আসত। সামনের যে বেড়াটা ছিল এটা ছিদ্র ছিল। তো হযরতের সাথে সাথে এই মোড় পর্যন্ত আসার পরে হযরত বলছেন, কিছু বলবা তুমি? তখন বললাম, হযরত আমার মনের খুব ইচ্ছা হযরতের হাতে বায়াত হব আর হযরতের সাথে সম্পর্ক রাখবো, ইসলাহের সম্পর্ক রাখবো। তো হযরত আশ্চর্য হয়ে গেলেন যে এত ছোট বয়সে তোমাকে এই কথা কে শিখিয়ে দিল। তো হযরত বললেন ঠিক আছে, ইসলাহে সম্পর্ক রাখো, সুন্নাতের উপরে চলো, গুনামুক্ত জীবন যাপন করো। তিনটা কথা বললেন। আসলে আমার ক্ষুদ্র জীবনে আমার এই মসজিদের মাঝে বসে বলতেও কোনো সংকোচ নেই। আল্লাহ পাক যতটুকু যা কিছু অর্জন করার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন, ওই সেই তিন কথা এবং হযরত যে দোয়া করে দিয়েছিলেন, পুরো জীবনে মনে হয় সেই তিন কথা এবং দোয়ার অর্জন বলেই মনে হয়। এজন্য আমরা সকলেই হযরতের পরিপূর্ণ কদর করার চেষ্টা করি। আল্লাহওয়ালারা যা বলেন প্রত্যেকটা কথা, এক একটা কথা কিতাবের মাঝেও পাওয়া যায়, কিন্তু ওই কথা যখন কোন হক্কানে আল্লাহওয়ালার থেকে আমরা শুনি, ওই কথা অনেক বেশি আসর হয়। তো আমি যা বলছিলাম, তো ওই সময়ের থেকে হযরতের সাথে সম্পর্ক রেখে হযরতের সাথে থাকার, হযরতের সাথে ওঠা বসা করার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। তো বিভিন্ন সময় হযরতওয়ালাকে যা দেখেছি, অনেক বড় বড় আলেমকে দেখেছি, অনেক বড় বড় আল্লাহওয়ালাকে দেখেছি দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গার। আমার মনে হয় হযরতওয়ালার মতো এমন সর্বদিক দিয়ে জামে এবং মানে এমন মানুষ মনে হয় আসলে আমি দেখি নাই। হয়তো অনেক বড় একজন আলেম দেখলেন, বিভিন্ন বিষয় যখন আপনি পর্যালোচনা করবেন, আল্লাহ পাক হযরতওয়ালার মাঝে যেই বিষয়গুলি দান করেছেন, এই বিষয়গুলি আসলেই এই বিষয়গুলি আমরা অন্য জায়গায় দেখতে পাই না। সুতরাং আমার বলার বিষয় একটাই, আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের আমরা কদর করব। এই নিয়ামতের যদি আমরা কদর করি, অনেক ভাইদের যখন এখানে মজলিস হতো, কিছু চাটাই বিছানো, 15-20 জন মানুষ যখন ওখানে আসত বসত, এই 15-20 জন মানুষ যারা ওখানে বসেছে আসরের পরে বসে বসে মজলিস শুনেছে, আজকে এই 15-20 জন মানুষ যার যার জায়গায় অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় বড় অবস্থায় আছে, এ সম্পূর্ণ পুরোটাই হযরতওয়ালার সহবত এবং দোয়ার বরকতে। তো এই জন্য আমরা যদি এই আল্লাহওয়ালার কদর করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। তো হযরত অন্যান্য জায়গায় গেলে বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন কথা শোনা যায়। হযরতের এখানে আসলে শুধু একটা কথা খুব বেশি শোনা যায়, আল্লাহর ভয়, গুনামুক্ত জীবন যাপন কর। হযরতওয়ালার কাছে সব থেকে বেশি যে কথাটা শোনা যায়, গুনামুক্ত জীবন যাপন কর। বর্তমান সময় দেখেন ওলামায়ে কেরামের মজলিসেও এমন এমন কালচার হয় যেগুলো শরীয়ত সম্মত নয়। অনেক আছে বড় বড় আলেম, বড় বড় আলেম এমন আছে যেখানে ছবি তোলার এমন হিড়িক পড়ে যায় বলার বাইরে, কিছু বলাও যায় না। এখন এই বিষয়ে বলাটাই অপরাধ মনে হয়। আল্লাহ পাকের মেহরবানি, বাইতুল কারামের নিসবতে দেশের অনেক জায়গায় মাহফিলে যেতে হয়। গত বছরে অনেক মাহফিলে গিয়েছিলাম অনেক, কিন্তু এই বছর মনের কষ্টে কোনো মাহফিল হয়তো 10-15টা মাহফিল লিখেছে কিনা, মানে এমন যে মাহফিল যেগুলো দিনের প্রচারের একটা কেন্দ্র মাধ্যম, সেটাই এখন নাফরমানির একটা মাধ্যম হয়েছে। অথচ তারা বড় বড় আলেম, শেখুল হাদিস, বড় বড় পীর সাহেব একসাথে দাঁড়িয়ে আসেন, আমরা একটু ছবি তুলি। তাহলে এই সব কিছুর মাকসাদ কি হল? এখন মুয়াজানা করে দেখেন আমাদের হযরতের মাকাম কোথায়, হযরতের অবস্থান কোথায়, এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা এই সমস্ত পথে আছে তাদের অবস্থান কোথায়। হযরত সব সময় একটা কথাই বলেন, আল্লাহ পাক যাতে অসন্তুষ্ট না হন। তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যা কিছুই করো, সব সময় একটা কথা চিন্তা করবে যে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়, তোমার থেকে কোনো নাফরমানি না হয়ে যায়, গুনাহ না হয়ে যায়। আমার বন্ধু, এই ছোট্ট কথাটা একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমি চলব ফিরব সব সময় আমার খালেক হাকিকি, আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সেই আল্লাহকে আমি অসন্তুষ্ট করব না। এই কথার শিক্ষাই হযরত ওয়ালার কাছ থেকে আমরা পাই। লম্বা আলোচনা, হযরতের সবকিছু আলোচনার সারসংক্ষেপ খুঁজে এই কথাটাই খুঁজে পাই যে আল্লাহকে নারাজ করব না, আল্লাহ পাককে অসন্তুষ্ট করব না। আমি হাফেজ হই, আমি আলেম হই, আমি কারি সাহেব হই, আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি যে যে পেশার মানুষই হই না কেন, আমার নেশা, আমার সবকিছু সব সময় একটাই চিন্তা ফিকি যে আমি আল্লাহকে অসন্তুষ্ট করব না। হযরতওয়ালা সব সময় এই কথাটাই বলেন যে আল্লাহকে আমরা অসন্তুষ্ট করব না। রব্বুল আলামিন সন্তুষ্ট হন এমন কাজ করব, রব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কাজ আমরা করব না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহু মাকুম আইনামা কুনতুম, সব সময় আমাদের চিন্তায় থাকা দরকার। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমরা যেখানেই যাচ্ছি, যাই করছি, সব সময় আল্লাহ আমাকে দেখছেন। তো হযরত আল্লাহর কাছ থেকে এই শিক্ষাই আমরা সবসময় পাই। সুতরাং এই শিক্ষা আমরা আমাদের বাস্তবায়ন করতে হবে যদি আমাদের আদর্শ মানুষ হতে হয়। হযরতওয়ালার যদি আমরা কদর করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করবেন। আমার যখন যেদিন প্রথম বাইতুল মোকাররমে আমার খেদমত ঠিক হয়, প্রথমে আমি কিভাবে এখানে যাব, আমি অনেক চিন্তা ফিকির করতেছি। হযরত তখন বাইরে ছিলেন, আমি রাতে স্বপ্নে দেখলাম যে হযরতওয়ালা আমাকে নিয়ে বাইতুল মোকাররমের মেহরাবে বসিয়ে দিয়ে হযরত চলে আসছেন। তো আমার কাছে অনেকটা সাহস, অনেক সাহস হয়েছে। তো আমাদের হযরতের প্রথম খলিফা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব, আমার অনেক মহব্বতের, আমি নজরুল ভাইকে ফোন দিলাম, বললাম যে আমি রাত্রেবেলায় স্বপ্নে দেখেছি। তো নজরুল ভাই বললেন, আপনি আর চিন্তা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাকের নুসরত, হযরতওয়ালার দিলের তাওয়াজ্জু আপনার পরে আছে, যে কারণে আপনি এই স্বপ্নে দেখেছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন এবং আল্লাহ পাক নুসরত দান করবেন। তা সত্যি আমি যে প্রথমে এত বড় মসজিদে যে জুমা পড়াচ্ছি বা কোনো কিছু করছি, আমার কাছে একটু বিন্দু পরিমাণ কোনো সংকোচ কোনোদিনও হয়নি। অথচ এর আগে আমার কাছে অনেক সংকোচ লাগছিল কি করি, কারণ হাসিদিনের বড় বড় জায়গায় সব থেকে বড় সমস্যা হাসিদিনদের সমস্যা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, হযরতের এই স্বপ্নে দেখার পরে হযরতের সাথে পরে যোগাযোগ করেছি, হযরতের দোয়ার বরকতে আল্লাহ পাকের জীবন চলার পথে অনেক বড় বড় মজলিসে যখন আলোচনা করি, এখনো যখন আসতেছিলাম সংকোচ, আমি আসবো কি আসবো না বসেছিলাম, হযরত বললেন যাও এই দোয়া পড়ে শুরু করো। তো হযরতের এই মামুলাতের পরে আমল করে যখন যেখানে যে অবস্থায় আমল করেছি, আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাক এমন নুসরত মুহূর্তের মাঝে দান করেছেন, এটা বলে শেষ করা যাবে না। তো আমার বলার সারসংক্ষেপ কথা একটাই যে আমরা সকলেই আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা এই নিয়ামতের কদর করব। হযরতওয়ালাকে দেখতাম যখন করাচি হযরত আসতেন, মানে হযরতকে চেনাও যেত না, এতটা এমন ভাবে নিজেকে করাচি হযরতের কাছে মিটিয়ে দিতেন, কোন কিচ্ছু করতেন না, পিছনে পিছনে দৌড়াতে দেখেছি। তো হযরত যেমনি হবে আমাদের দাদা হযরতের সাথে যেমনি হবে নিজেকে মিটিয়ে দিয়েছেন, যে কারণে আল্লাহ পাক আজকে হযরতের কথা পুরা দেশ না শুধু সমগ্র বিশ্বে আল্লাহ পাক হযরতকে যেভাবে আলোকিত করছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। তো এটা কিসের কারণে? এটা হযরত দাদা হযরতের কাছে যেমনি হবে নিজেকে যতটা মিটিয়েছেন, আল্লাহ পাক হযরতকে আজকে সমগ্র বিশ্বে ততটা আলোকিত করছেন। সর্বমহলে যখন পরিচয় দেয় যে অমক হযরতের সাথে আমার সম্পর্ক, যে দেশের যে কোনো প্রান্তে মানুষ শ্রদ্ধার সাথে বলে, হ্যাঁ ওই খানকায় গুনামুক্ত জীবনযাপনের তালিম দেওয়া হয়, ওই খানকায় সঠিক মানুষ, আদর্শ মানুষ গড়ার তালিম দেওয়া হয়, অনেক বড় বড় পীর সাহেব, অনেক বড় বড় লক্ষ লক্ষ মুরিদ মুরিদ আছে, এমন বড় বড় পীর সাহেবের সাথেও অনেক মাহফিলে যখন পরিচয় হয় তখন এমন মানুষের মুখে আমি শুনেছি উনি বলেছে, না ওই লোকটা এমন মানুষকে কিভাবে খাঁটি আল্লাহওয়ালা বানানো যায় সেই চিন্তা ২৪ ঘন্টা ওই লোকে ওই লোকটার মাথায় এই চিন্তাই শুধু থাকে, অথচ ওনার লক্ষ লক্ষ মুরিদ আছে। উনি বলছেন যে ২৪টা ঘন্টা, আসলেই দেখেন হযরতওয়ালার যে মামুল আমরা তো জানি, পুরা রাত প্রায় প্রতিদিন, একদিন দুই দিন নয়, একদিন দুই দিন আমরা যদি রাত জাগি, এক সপ্তাহ দুই সপ্তাহ যদি রাত জাগি পরীক্ষার সময়, আমাদের আরো এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন হয়। আর হজরতের সাথে যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন হজরতের মামুল কি, সব সময় রাত্রে জেগে রাত্রে জাগা, এটা আল্লাহ পাকের মানে বিশেষ ইহসান, না হলে এটা সম্ভব ছিল না। সব সময় হযরত আল্লাহ পুরা রাত জেগে জেগে থাকেন, তো এমন মানুষ আমরা আর কোথায় পাব, এমন মানুষ আমার তো মনে হয় না এমন মানুষ আমরা আর কোথাও পাব। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ পাক হযরতওয়ালার এই ছায়া আমাদের আমাদের উপরে দীর্ঘ দীর্ঘস্থায়ী করেন, এবং হযরতকে সুস্থতার সাথে আল্লাহ পাক দীর্ঘ হায়াত আল্লাহ পাক দান করেন। আসলে যেখানেই চলি ফিরি মনের মধ্যে একটা সাহস থাকে যে না হযরতের সাথে সম্পর্ক আছে, যে কোনো বিষয় যখন প্রয়োজন হবে হযরতের সাথে যদি পরামর্শ করে নিই ওই বিষয়ে এমন একটা সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে যেই সঠিক সিদ্ধান্ত লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আল্লাহপাকের মেহরবানি শুধু এতটুক নয়, যে কোনো বড় বড় বিপদ আপদেও যখন হযরতের কাছে ফোন করা হয় হযরত শুধু বলেন যাও কোনো চিন্তা করো না কিচ্ছুই হবে না, এতটুক কথা যে কত বড় কাজে আসে এটা ব্যক্তি জীবনে আল্লাহপাকের মেহরবানি অনেক দেখেছি। সুতরাং আল্লাহপাকের কাছে আমাদের দিল জান থেকে দোয়া করতে হবে যে আল্লাহপাক যেন যে ছায়া আমাদের দান করেছেন, যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহপাক এই নিয়ামত যেন আমাদের উপরে স্থায়ী রাখেন, আল্লাহপাক হযরতের হায়াতের মধ্যে অনেক অনেক বেশি বরকত দান করেন, এবং আমাদেরকে পরিপূর্ণভাবে হযরতওয়ালার খেদমত করার, হযরতের কথার কদর করার আল্লাহপাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি আমরা এইভাবে জীবন যাপন করতে পারি, হযরতকে সন্তুষ্ট করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হযরতের নেক দৃষ্টি যদি আমাদের উপরে থাকে, হযরতের নেক দৃষ্টি যদি আমাদের উপরে থাকে, আমার জীবনে আমার এই ইলম আমার এই সব কিছু তখন এমন ভাবে চমকে যাবে। তো আমার যদি হযরতের নেক দৃষ্টি আমার উপরে থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার জীবন আলোকিত হবে, অবশ্যই আলোকিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আমরা ছোট হই বড় হই যে যে অবস্থায় থাকি এ কথা বলার কোনো চিন্তা করার সুযোগ নেই যে আমি হযরতের কথা হযরতের কথার উপরে কতটুকু আমল করতে পারবো কি পারবো না এই চিন্তা ফিকির করা, বরং আমি হিম্মতের সাথে যে আমার মনে হিম্মত থাকবে হযরত যা বলবেন আমি পরিপূর্ণভাবে ১০০% তারপরে আমি আমল করব, আমার কোনো চিন্তা করার দরকার নেই। অনেক জায়গায় গেলে কথা চিন্তা করতে সংকোচ করতে হয় যে এই কথা ঠিক না বেঠিক, এই কথা কি মাসআলা অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, অনেক মানুষের কথার মধ্যে চিন্তা করে আমল করতে আছে না, অনেক বয়ান শুনে চিন্তা করে আবার তাখরিজ করে, কিন্তু আলহামদুলিল্লাহ হযরতওয়ালা যে সমস্ত কথাগুলো বলেন একেবারে দিল জান থেকে কোন চিন্তা ফিকির ছাড়াই সেই কথার উপর আমল করা যায়, শুধু আমল করা যায় না বরং দিলের ইতমিনানের সাথে এমন মহব্বতের সাথে প্রত্যেকটা কথা এমন লাগে যে প্রত্যেকটা কথার উপরে জীবন উৎসর্গ করে দেওয়ার মতো কথা হযরতওয়ালা বলেন। এজন্য আমার বন্ধু আমি এই ছোট্ট আলোচনার মাঝে সকলের কাছে এটাই আমি আবেদন করছি যে আল্লাহ পাক আমাদের উপরে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত যেন আল্লাহ পাক দীর্ঘস্থায়ী করেন, আল্লাহ পাক আমাকে বেশি বেশি করে হযরতের কদর করার তৌফিক দান করেন, এবং সকলকে হযরতের কদর করার, হযরতের প্রত্যেকটা কথার উপর আমাদের জীবন পরিচালনা করার, হযরতওয়ালা বিশেষ করে যে কথার আমাদের শিক্ষা দেন গুনাহ মুক্ত জীবন যাপন করার, সমস্ত গুনাহের থেকে বেঁচে থাকার, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার, জীবন পরিচালনা জীবন চলার পথে প্রত্যেকটা কাজ যেন আমাদের সুন্নাত অনুযায়ী হয়। আমি যা কিছু বলছি আমি যা কিছু করছি প্রত্যেকটা কাজ হবে আমার রাসূলের সুন্নাত অনুযায়ী। প্রত্যেকটা কাজ যেন আমার সুন্নাত অনুযায়ী হয় এবং সব সময় পুরোটা সময় যেন আমার গুনাহ মুক্ত হবে আমার জীবন পরিচালনা হয়, এইভাবে আমি জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আর যদি কখনো আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ডাক্তারের থেকে যখন কোনো রোগী নিজের অবস্থাকে লুকায় ওই রোগী ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। আর হযরতওয়ালা আমাদের জন্য কত বড় একজন রুহানি ডাক্তার, এটা চিন্তার কোনো, কত বড় রুহানি ডাক্তার আল্লাহপাক আমাদের দান করেছেন। সুতরাং আমরা যদি কখনো কোনো সমস্যায় মানুষ হিসেবে পড়ে যাই, কোনো চিন্তা না করে, কোনো সংকোচ না করে হযরতের সাথে যদি আমরা যোগাযোগ করি, হযরতের সাথে পরামর্শ নেই, ইনশাআল্লাহ এমন চিকিৎসা হযরতওয়ালা দিবেন যে ইনশাআল্লাহ আমাদের জীবন ধন্য হবে।
এখনই শেষ করে দিব একটা কথা বলে। আসলে আমাদের সম্পর্ক হযরতওয়ালার সাথে আল্লাহপাক দান করেছেন, এই সম্পর্ক শুধু যদি আমরা যার যার স্থানে বসে এই সম্পর্ক নিয়ে বসে থাকি তাহলে হবে না। বরং আমি অনেক বড় একটা গাড়ির সাথে আমার সম্পর্ক আছে কিন্তু সেই গাড়ির কাছে আমি গেলাম না, তাহলে সেখান থেকে আমি উপকৃত হতে পারবো না, আমাকে যেতে হবে। তো হযরতওয়ালা নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের দেশের, শুধু আমাদের দেশেই না বরং বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বুজুর্গান দ্বীনের মধ্য থেকে অন্যতম একজন বুজুর্গ, এর মাঝে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা যার যার স্থানে বসে না থেকে সময় সুযোগ করে, একটা সময় আমাদের নিজামুল আওকাতের মাঝে থাকবে, সাপ্তাহিক হোক অথবা 15 দিনে হোক অথবা কমপক্ষে এক মাস, যাতে করে কোনোভাবেই অতিক্রম না হয়, এক মাসের মাঝে এসে হযরতের কাছে এসে হযরতের কথা শোনা এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা। কারণ আল্লাহ ওয়ালাদের কাছে আসলে আল্লাহ পাক অন্তরের মাঝে রহমত দান করেন, নূর দান করেন, আর এই নূর ব্যক্তি জীবন পরিচালনা করার ক্ষেত্রে অনেক বড় সহায়ক হয়, অনেক বড় সহায়ক হয়, যেটা ব্যক্তি জীবনে পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ অনুভব করে। এজন্য আমরা সকলেই অলসতা না করে চেষ্টা করব হযরতের এই সান্নিধ্য, হযরতের এই সোহবত আমরা গ্রহণ করতে। আল্লাহ পাক আমাদের সকলকে হযরতের কাছে আসার, হযরতের কদর করার এবং হযরতের তালিম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
আলহামদুলিল্লাহ, আসর থেকে এ পর্যন্ত হযরত ওয়ালা দামত বরকাতুমের বিশিষ্ট খোলাফায়ে কেরামের যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা শুনলাম, এগুলো আমরা টেলিগ্রামে পেয়ে যাব ইনশাআল্লাহ। যারা টেলিগ্রামে যুক্ত হতে চান, আমাদের প্রায় টেলিগ্রামের সদস্য 5000 মতো, আর 50 বেশি দেশে হযরতের বয়ান আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত আগ্রহের সাথে শুনতে থাকে। হযরত ওয়ালা দামত বরকাতুমের বয়ান জুমার পূর্বে হয়, পরে হয়, মাসিক ইস্তেমাপতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবারই হয়, এছাড়া মঙ্গলবারের সাপ্তাহিক তরবিয়ত মজলিসে বয়ান হয়। এর সাথে সাথে আরেকটা আশ্চর্যকর বিষয়, সেটা হল যে হযরতওয়ালা দামত বরকাতুহুমের বয়ান যখন উর্দুতে হয় তো বিশ্বের একবারে এসছে 27 দেশ থেকে তারা শুনছে তাৎক্ষণিক ওই সময়। তো এই উর্দু বয়ানটা আগামী রবিবার, এই রবিবার যে আসছে 13 ইনশাআল্লাহ রাত 10 এখানে হযরতওয়ালা দামত বরকাতুহুমের উর্দু বয়ান হবে। 9:45 থেকে আমাদের ওয়েবসাইট চালু হয়ে যাবে, 3 ওয়েবসাইট থেকে সারা বিশ্বে এই উর্দু বয়ান সম্প্রচার হবে। আমরা হযরতওয়ালা দামত বরকাতুহুমের প্রত্যেকটা বয়ানই খুব কদর করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব তৌফিক দান করেন। এখন আমরা ঈশান নামাজের প্রস্তুতি নেই। Thank you.